বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম মুসলমানের দৈনন্দিন জীবন। লেখক আব্দুল খালেক। লেখকের আরজ, মুসলমান কাকে বলে, কি কি বিষয়ের প্রতি ইমান এনে মুসলমান হতে হয়, মুসলমানদের দিবারাত্রির জীবন কেমন, কি বা তার দায়িত্ব ও কর্তব্য, এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। তাদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই এ বইখানা রচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে তার বিচারের ভার সুযোগ্য পাঠক ভাইদের উপরই রইল। তাদের মূল্যবান পরামর্শ ও মতামত পেলে উপকৃত হব। যদি এ ক্ষুদ্র পুস্তিকা মুসলমান ভাইদের সামান্য মাত্র উপকারে আসে, তাহলে আমি বিষয়টিকে আল্লাহর অপার অনুগ্রহ মনে করব। এ বই লেখার প্রয়োজনীয়তার প্রতি আমার মনোযোগ আকর্ষণ ও নানা উপায়ে আমাকে এ কাজে সহযোগিতা করার জন্য তরুণ চরিত্রবান শিক্ষার্থী পরম স্নেহের মোহাম্মদ জয়নুল আবেদিনকে যথাযোগ্য পুরস্কার দানের জন্য আল্লাহর দরবারে আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, তার মহান দরবারে এ আমার আকুল আবেদন। প্রথম পরিচ্ছেদ, মুসলমানের ইমান, পৃষ্ঠা ৫। ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস। মানুষ যত কাজই করে তার সবগুলোর মূলই একটি বিশ্বাস থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মানুষ খাবার খায় কারণ তার বিশ্বাস খাবার খেলে ক্ষুধা দূর হয়, শরীর গড়ে ওঠে এবং স্বাস্থ্য ভালো থাকে। এ বিশ্বাস যার নেই সে খাবে না। আবার রোগী ওষুধ খায়, তার বিশ্বাস ওষুধ খেলে রোগ সেরে যাবে। এ বিশ্বাসের অবর্তমানে কোন রোগীও শুধু ওষুধ ব্যবহার করবে না। এভাবেই অসংখ্য উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে যে মানুষ বিশ্বাস ছাড়া কোনো কাজই করে না। গাছের মূলে যেমন বীজ, তেমনি মানুষের সকল কাজের মূলেই রয়েছে একটা না একটা বিশ্বাস। স্বাভাবিকভাবেই মুসলমান হতে হলেও কতকগুলো বিষয়ে বিশ্বাস থাকা দরকার। দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে, তাদের কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ইত্যাদি নামে পরিচিত। আবার আমরা মুসলমান নামে পরিচয় দিই, কাজেই অন্যান্য জাতির সাথে মুসলমানদের পার্থক্য কি? তারাও মানুষ অথচ মুসলমান নয়। তারা কেন মুসলমান নয় আর আমরাই বা কেন মুসলমান, এটা সকলেরই জানা দরকার। মূলত বিশ্বাসের দরুনই মানুষ পৃথক পৃথক পরিচয় দিয়ে থাকে। এ দুনিয়ার চলার পথে কিভাবে জীবন কাটাতে হবে সে বিষয়ে ভিন্ন ভিন্ন মতাবলম্বীদের ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে। যেসব বিষয়ে বিশ্বাস স্থাপন করে মুসলমান হওয়া যায়, সেগুলোকেই একত্রে ইমান বলা হয়। ইমানই মুসলমানের জিন্দেগির মূল। ইমান দুর্বল হলে আমলও দুর্বল হয় এবং ইমান মজবুত হলে মুসলমানদের যাবতীয় আমলও সে অনুসারে মজবুত হয়। আমরা তাই পরবর্তী আলোচনায় ইমানের বিষয়বস্তুগুলো জেনে নিতে চেষ্টা করব। আল্লাহ তাআলার প্রতি ইমান, পৃষ্ঠা ৫ এবং ৬। একজন মুসলমানকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ইমান আনতে হয়। আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ করেছেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, গাছ, লতাপাতা, জীবজন্তু, কীটপতঙ্গ, সাগর, নদী, পাহাড় ইত্যাদি সবকিছুই তার সৃষ্টি। আর সকল সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। তাই চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, জীবজন্তু, সাগর, নদী সবকিছুই মানুষের সেবায় নিয়োজিত আছে। মানুষ সকল সৃষ্টির সেবা গ্রহণ করে আল্লাহর বন্দেগী করবে। বন্দেগী বা ইবাদত অর্থ দাসত্ব বা গোলামি। গোলাম কখনো নিজের ইচ্ছা মাফিক কোনো কাজ করতে পারে না, সকল কাজই মনিবের মর্জি মতো করে। মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সব কাজ করবে এবং তিনি যা যা করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে দূরে থাকবে। আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলার নামই ইবাদত বা বন্দেগী। আল্লাহই সকলের রিজিক দেন, তিনি ভালো মন্দের মালিক। জীবন ও মৃত্যু তারই হাতে, তিনি ছাড়া অন্য কেউ কারো উপকার বা ক্ষতি করতে পারে না, কেউ কারো জীবন নিতে বা দিতে পারে না। তাই মানুষের যা কিছু চাওয়া দরকার তারই কাছে চাইবে, তারই কাছে সকল কল্যাণের আশা করবে। আল্লাহ তাআলাকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবে এবং শুধু তাকেই ভয় করবে। আর জীবিত থাকাকালে মানুষ যা যা করবে সবই আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার জন্যই করবে। আল্লাহ যদি রাজি থাকেন তাহলে সারা দুনিয়া নারাজ হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। আর আল্লাহ নারাজ হয়ে গেলে সারা দুনিয়াকে সন্তুষ্ট রেখেও কোনো লাভ নেই। আল্লাহর উপর ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করা। কিতাবের প্রতি ঈমান, পৃষ্ঠা ৬ এবং ৭। কিতাব অর্থ বই বা গ্রন্থ। আল্লাহর প্রতি ঈমান আনার পরই বান্দার জানা দরকার আল্লাহ কি কি কাজ করতে হুকুম দিয়েছেন আর তিনি কোন কোন কাজ করতে নিষেধ করেছেন তাও বান্দাকে জানতে হবে। তাই আল্লাহ তাআলা দয়া করে কিতাব নাজিল করেছেন। আমরা যে কিতাবের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি সে কিতাবের নাম আল কোরআন। কোরআনের আগেও তাওরাত, ইনজিল ও জবুর নামে তিনখানা কিতাব এবং ১০০খানা সহিফা, ছোট ছোট কিতাব নাজিল হয়েছিল। তবে আল কোরআনই সকলের শেষে নাজিল হয়েছে এবং এ কিতাবই আল্লাহর হুকুম আহকাম পুরোপুরি রয়েছে। আল কোরআন আল্লাহর কালাম। এ কিতাবে আল্লাহ তাআলা যা যা বলেছেন সবই বান্দার উপকারের জন্য বলেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই সত্য বলে মানতে হবে। এ কিতাবের একটি বর্ণও মিথ্যা নয়। আল্লাহর এ কালাম যারা ঠিকঠাকভাবে মেনে চলবে তারা দুনিয়াতেও সুখ শান্তি ভোগ করবে এবং আখেরাতেও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর নিকট থেকে পুরস্কার লাভ করবে। যারা এ কিতাবে বিন্দুমাত্র সন্দেহ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং যারা এ কিতাবের কোনো হুকুম অমান্য করবে তারা শক্ত গুনাহগার হিসেবে আল্লাহর নিকট থেকে কঠোর সাজা পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, পৃষ্ঠা ৭। পরম দয়ালু আল্লাহ তাআলা শুধু কিতাব নাজিল করেই ক্ষান্ত হননি, তিনি তার বান্দাগণকে অত্যন্ত মহব্বত করেন এবং এজন্যই তার বান্দাদেরকে চলার পথ বাতলে দেবার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন। মানুষের আদি পিতা হজরত আদম আলাইহি সাল্লামও নবী ছিলেন। তিনি তার সন্তানগণকে আল্লাহর মর্জি মতো চলার পথ বাতলে দিয়ে গিয়েছিলেন। তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর মানুষ গোমরাহ হয়ে গেল। তারা আল্লাহর নাফরমানি করতে শুরু করল। তাদের পথ দেখানোর জন্য আবার আল্লাহ তাআলা নবী পাঠালেন। এভাবে বারবার মানুষ ভুল পথে চলে গেলে বারবার আল্লাহর নবীগণ এসে তাদের হেদায়ত করেছেন। কত নবী এসেছিলেন তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সকলের শেষে এলেন সব নবীদের নেতা ও শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য যে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই আল কোরআন নাজিল হয়েছে। তিনি মানুষকে কিতাবের জ্ঞান দান করেছেন, আল্লাহর বান্দা হয়ে জীবনযাপন করার তরিকা শিখিয়েছেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। তার আনীত কিতাবের পর আর কোনো কিতাব নাজিল হবে না। তার দেখানো তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আল্লাহকে রাজি বা খুশি করা যাবে না। তাই তিনি যা যা দিয়ে গেছেন তা আমাদের আঁকড়ে ধরতে হবে এবং তিনি যা যা করতে নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। যে পথে তিনি নিজে চলেছেন এবং আমাদেরও চলতে বলেছেন সে পথই একমাত্র পথ। এ পথ ছাড়া অন্য পথে আল্লাহকে রাজি করা যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পর তারই তরিকা মতো চলতে হবে এবং এ তরিকায় বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। ফেরেশতাদের প্রতি ঈমান, পৃষ্ঠা ৭ ও ৮। আল্লাহ তাআলার এ বিশাল সৃষ্টির শুরু কোথা থেকে, কোথায় তার শেষ, এসব বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহর কিতাব থেকেই আমরা জানতে পেরেছি যে এ বিশাল সৃষ্টি জগৎ পরিচালনার কাজে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তারা নারী বা পুরুষ নয়। তাদের ক্ষুধা, তৃষ্ণা বা ঘুম, নিদ্রার প্রয়োজন হয় না। ফেরেশতাদের আকৃতি ও সংখ্যা আমাদের জানা নেই, তবে তারা হর হামেশা আল্লাহর হুকুম পালনে নিযুক্ত আছেন। ফেরেশতাকুলের মধ্যে চারজনের নাম খুবই প্রসিদ্ধ। তারা হচ্ছেন ১. হযরত জিব্রাইল আলাইহিসসালাম, নবী ও রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেয়া তার কাজ। ২. হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি বৃষ্টি বর্ষণ ও রিজিক বিতরণের দায়িত্ব পালন করেন। ৩. হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তিনি একটি সিংহা হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। কেয়ামতের সময় হলে আল্লাহ তাআলার হুকুমে তিনি সিংহায় ফুৎকার দিবেন এবং তা বেজে উঠবে আর সাথে সাথে জগতে মহাপ্রলয় হয়ে যাবে। ৪. হযরত আজরাইল আলাইহিসসালাম, যার আয়ু শেষ হয়ে যায় তার প্রাণহানি ঘটানোর দায়িত্ব ইনিই পালন করেন। ফেরেস্তাদের উপর ইমান আনাও অত্যাবশ্যক। আখিরাতের প্রতি ইমান পৃষ্ঠা ৮ এবং ৯। এ বিশাল সৃষ্টি জগৎ একদিন ভেঙে চুরে শেষ হয়ে যাবে এবং তার জায়গায় আবার এক নতুন জগৎ সৃষ্টি করা হবে। সেখানে সকল মানুষকে জীবিত করে একত্র করা এবং দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব নিকাশ নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। বিচারে যারা আল্লাহর অনুগত বান্দা বলে প্রমাণিত হবে তারা চিরসুখময় স্থান বেহেস্ত লাভ করবে, আর যারা নাফরমান বলে প্রমাণিত হবে তাদের শাস্তি দেওয়ার জন্য দোজখে নিক্ষেপ করা হবে। এ সমগ্র বিষয়গুলি আখিরাতের অন্তর্ভুক্ত, তবে এগুলো আবার কয়েকটি স্তরে বিভক্ত। প্রথম স্তরে মৃত্যু। প্রত্যেক মুসলমানকেই বিশ্বাস করতে হবে যে তার দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে এবং মৃত্যুর ভিতর দিয়ে তাকে পরকালের জীবনে প্রবেশ করতে হবে। মৃত্যুকে কিছুতেই এড়ানো যাবে না। মৃত্যুর পর প্রত্যেকেই কবরে যাবে, কতকাল কবরে থাকতে হবে তা একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তালাই জানেন। কবরে দুজন ফেরেস্তা এসে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ১ তোমার রব কে, ২ তোমার দিন কি, ৩ ওই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। যারা ঠিক উত্তর দিবে তারা শান্তিপূর্ণ অবস্থায় থাকবে, আর যারা উত্তর দিতে অক্ষম হবে অথবা আবুল তাবুল উত্তর দিবে তাদের কবর হবে দুঃখময়। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙায় প্রথম দফা ফুৎকার দিলে সৃষ্টি জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে। এক ও লা শরীক, আল্লাহ ছাড়া সেদিন আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, এটি হবে কেয়ামত। এক নির্দিষ্ট সময় পর পুনরায় আল্লাহ তাআলার হুকুমে সিঙা বেজে উঠবে, সকল মানুষ নিজ নিজ কবর থেকে পুনরায় জীবিত হয়ে একটি বিশাল ময়দানে জড়ো হবে। এ ময়দানের নাম হাসর ময়দান। মাথার উপর থাকবে প্রখর সূর্য কিরণ ও পায়ের নিচে উত্তপ্ত তামার জমিন। এ ময়দানে দাঁড়িয়ে সকলকেই দুনিয়ার জীবনে যা কিছু করে এসেছে তা হিসাব দিতে হবে। যাদের নেক কাজের পরিমাণ বেশি হবে তারা বেহেশত নামক এক অতি সুখ শান্তিপূর্ণ বাসস্থান লাভ করবে, আর যাদের নাফরমানির পরিমাণ বেশি হবে তাদের দোজখ নামক অশেষ দুঃখ ও কঠোর শাস্তির স্থানে নিক্ষেপ করা হবে। স্বয়ং আল্লাহ তাআলা বিচার করবেন। মানুষের জীবনসঙ্গী ফেরেশতাগণের লিখিত আমল নামায় সকলেই সেদিন পূর্বের সকল ভালো মন্দ কাজ সুরক্ষিত দেখতে পাবে। মানুষের হাত পা চোখ মুখ ও চামড়া সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। সেদিন কারো কথা বলার সাহস থাকবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। এই কঠিন দিনে শুধু ইমান আমল ও আল্লাহর মেহরবানিই হবে সম্বল। যারা এ কঠিন দিনের প্রতি ঠিকভাবে ইমান আনবে তারা কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে না। তাকদীরের প্রতি ইমান পৃষ্ঠা ৯ এবং ১০। প্রত্যেক মুসলমানকেই তাকদীরের প্রতি ইমান আনতে হয়। তাকদীর অর্থ অদৃষ্ট। আল্লাহ তালাই ভালো ও মন্দ ঠিক করে দিয়েছেন। আল্লাহ তালার মর্জির বিপরীত কোনো কিছুই হতে পারে না। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীব ও গাছপালা কীট পতঙ্গ ইত্যাদি কোথায় কখন কিভাবে জন্মগ্রহণ করবে, কিভাবে কার মরণ হবে, কি খাবে, কোন পথে চলবে, সৃষ্টি জগতে কখন কি ঘটবে সবই আল্লাহ তাআলা পূর্ব থেকে ঠিক করে দিয়েছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুঃখ ও ব্যথা দূর করার জন্য ঝাড়ফুঁক ব্যবহার করে থাকি, কিংবা যেসব ঔষধপত্রাদি ব্যবহার করি অথবা বিপদ থেকে রক্ষাপ্রাপ্তির জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা করি তা কি আল্লাহর নির্ধারিত তাকদীর বদলাতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব জিনিসও আল্লাহরই তাকদীর। মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজা। এর অর্থ হলো এই যে একদিকে যেমন সবকিছুই আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, তেমনি অপরদিকে বিপদ আপদ ও অসুখ বিসুখ ইত্যাদিতে মানুষ কি কি প্রতিকার করলে কি কি ফল লাভ করবে তাও ঠিক করে দিয়েছেন। মন্দ কথা, রোগও তিনি দিয়েছেন, ঔষধও তারই। তার ইচ্ছাই বিপদ আপদ আসে, আবার তিনি সব দূর করে দেন। সকল ক্ষমতা তারই হাতে নিহিত। মানুষ তাকদীরের উপর বিশ্বাস রেখে সকল কাজ ঠিক ঠিকভাবে করে যাবে, কিন্তু ইষ্ট অনিষ্ট আল্লাহর হাতে। মানুষের চেষ্টা যত্নই চূড়ান্ত নয়, আল্লাহর সিদ্ধান্তই আসল। এটাই তাকদীর সম্পর্কে মোটামুটি কথা। তাকদীরের প্রতি ইমান আনা অত্যন্ত জরুরি। হাদিস শরীফে বলা হয়েছে যে তাকদিরে অবিশ্বাসকারী ব্যক্তি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করলেও তা কবুল হবে না, বরং সে ব্যক্তি জাহান্নামেই যেতে বাধ্য হবে। দ্বিতীয় পরিচ্ছেদ, মুসলমানের বুনিয়াদি আমল, পৃষ্ঠা ১১। ইমানের অধ্যায় আলোচিত বিষয়গুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে মুসলমানদের প্রতি পদেই হিসাব করে চলতে হবে। মুসলমান আল্লাহর বান্দা বা দাস, তাই আল্লাহ যে কাজ করতে হুকুম করেছেন তা তাদের করতে হবে, আর যে যে কাজ করতে তিনি নিষেধ করেছেন তা তারা কিছুতেই করবে না। যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রদর্শিত পথে জীবনযাপন করবে তারাই আখেরাতে বেহেশত লাভ করবে, আর যারা বিপরীত পথে চলবে তারা পরিণামে দোজখে গিয়ে অশেষ কষ্ট ও আজাব ভোগ করবে। ইমান ঠিক হলে আমলও সেরূপ হবে। যে ব্যক্তি বিশ্বাস করে যে বিষপানে মৃত্যু হবে সে কখনো বিষপান করবে না। যে বিশ্বাস করে খাবার খেলে ক্ষুধা দূর হয় সে ক্ষুধা পেলেই খাবে, অর্থাৎ মানুষের বিশ্বাস বা ইমানের অনুরূপী হয় তার আমল বা কার্যকলাপ। ইমানের অধ্যায় বর্ণিত বিষয়গুলোর উপর যাদের মজবুত বিশ্বাস রয়েছে তারা নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অধীনে সঁপে দেয়। অন্য কথায় বলতে হয় তারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিকট আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার নামই ইসলাম, আর এজন্যই তাদের বলা হয় মুসলিম, অর্থাৎ আত্মসমর্পিত। মুমিন অর্থ ইমানদার বা বিশ্বাসী। মুমিন হলেই তাকে মুসলিম হতে হবে, অর্থাৎ আল্লাহ ও রসুলের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে হবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য মুসলমান স্বেচ্ছাচারী হতে পারে না। এই স্বেচ্ছাচারহীন আত্মসমর্পিত জীবন ইসলাম পাঁচটি বুনিয়াদের উপর স্থাপিত। আমরা নিম্নে একটি একটি করে এই পাঁচটি বিষয় আলোচনা করছি। ১. কালেমায়ে তৈয়বা, পৃষ্ঠা ১১ ও ১২। প্রত্যেক মুসলমানকে একটি ছোট্ট কালেমা বা মূল মন্ত্র উচ্চারণ করে ইসলামী জীবনযাপনের প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হয়। একজন অমুসলমান এ কালেমা পড়েই ইসলামের সীমায় প্রবেশ করে। মুসলমানের সন্তান জন্মালেই তার কানে এ কালেমার আওয়াজ শোনানো হয়। প্রাপ্তবয়স্ক মুসলিম সন্তানকেও স্বেচ্ছায় ও সজ্ঞানে এ কালেমা পড়তে হয়। কালেমাই মুসলমান এবং কাফেরদের মধ্যকার সীমারেখা। এ কালেমাকে যারা গ্রহণ করে তারা মুসলমান ও জান্নাতি, আর যারা অস্বীকার করে তারা কাফের ও জাহান্নামী। কালেমা তাইয়েব নিম্নরূপ: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহর রসুল। এ কালেমায় দুটি অংশ, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই অংশটির নাম তাওহিদ বা একত্ব ঘোষণা। দ্বিতীয় অংশটি হচ্ছে মুহাম্মাদুর রসুলুল্লাহ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহর রসুল, এই অংশটির নাম রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে বান্দা আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয়। সে ঘোষণা করে যে আল্লাহ ছাড়া তার আর কোনো মনিব বা প্রভু নেই, অন্য কারো সামনে সে মাথা নত করবে না, শুধু আল্লাহরই কাছে নত করবে, শুধু আল্লাহরই হুকুম মেনে চলবে, অন্য কারো নয়। যা আশা করার তা আল্লাহর কাছেই করবে, অন্য কারো কাছে করবে না, শুধু আল্লাহকে ভয় করবে। দুনিয়ার অন্য কোনো শক্তির বিন্দুমাত্র ভয় তার মনে স্থান পাবে না। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর ইচ্ছায় হয় বলে সে সকল বিষয়ে আল্লাহরই মুখাপেক্ষী হবে আর কারো নয়, এবং সে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সকল কাজ করবে। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি লাভ করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করবে না। কালেমার দ্বিতীয় অংশ অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণের মাধ্যমে আল্লাহর বান্দা পুনরায় ওয়াদা করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার এবং তার মর্জি অনুসারে জীবনযাপন করার যে পথ দেখিয়ে গেছেন শুধু সে পথ ধরেই সে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের শিক্ষার সাথে যে যে বিষয়ের মিল রয়েছে তা সে গ্রহণ করবে, এবং যেসব বিষয়ে গরমিল দেখা দিবে তা সে বিনা দ্বিধায় পরিত্যাগ করবে। ২. নামাজ, পৃষ্ঠা ১২ ও ১৩। প্রাপ্তবয়স্ক সকল মুসলমান নরনারীর উপর দৈনিক ৫ বার নামাজ পড়া ফরজ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার নামাজ আদায় করার জন্য তাগিদ করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, নামাজ দীন ইসলামের ভিত্তি, যারা নামাজ কায়েম করে তারা দীনকেই কায়েম রাখে। আর যারা নামাজ ছেড়ে দেয় তারা দিনের ভিত্তি চূর্ণ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে। নামাজের সময় বান্দা দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে খোদার দরবারে হাজির হয়ে ঘোষণা করে যে সে আল্লাহর বান্দা এবং আল্লাহরই হুকুম মোতাবিক সহজ সরল পথে সে চলতে চায়। রুকু, সিজদা, কেয়াম, তসবি, কেরাত ইত্যাদির ভিতর দিয়ে বান্দা আল্লাহর সাথে বারবার ওয়াদা করে যে সে দুনিয়াতে আল্লাহর ফরমান মেনে চলবে এবং আল্লাহর নাফরমান লোকদের সাথে কোনো সম্পর্কই রাখবে না। ভোরে ঘুম থেকে উঠে দ্বীপ্রহারের সামান্য পরই, কর্মব্যস্ত বিকালবেলা, সূর্যাস্তের পরপরই এবং রাতের কিছু অংশ পার হয়ে গেলে আল্লাহর বান্দা মহান মনিবের সাথে তার চুক্তি ও ওয়াদার পুনরাবৃত্তি করে। এর ফলে সে কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন করলেন, তোমাদের কারো বাড়ির নিকটে যদি নদী থাকে আর সে যদি তাতে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম বললেন, না, কখনোই থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, ঠিক এভাবেই যে ব্যক্তি দৈনিক পাঁচবার ঠিক ঠিক মতো নামাজ আদায় করে তার মধ্যে গুনাহ থাকতে পারে না। বস্তুত নামাজের মধ্য দিয়েই বান্দার মনে আল্লাহর ভয় ও মহব্বত পয়দা হয়। নামাজের মাধ্যমেই বান্দা সৎ পথে চলার প্রেরণা পায়। তাই নামাজি ব্যক্তির জীবন পাক পবিত্র ও দোষমুক্ত হয়ে ওঠে। নামাজ ছাড়া কেউ মুসলমান হতে পারে না এবং বেনামাজির জীবন কখনো পাক পবিত্র হয় না। ৩. রমজান শরীফের রোজা, পৃষ্ঠা ১৩ ও ১৪। রমজান মাসে পূর্ণ এক মাস রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কালেমা পড়ে যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন যাপনের ওয়াদা করেছে, যারা দৈনিক পাঁচবার করে নামাজ আদায় করে আল্লাহর বান্দা হয়ে চলার কোশেশ করেছে, তাদের প্রতি বছরে পূর্ণ এক মাস সর্বক্ষণ আল্লাহ তাআলার হুকুম মোতাবিক চলার এক বাস্তব অভ্যাস করানো হয় রোজার মাধ্যমে। একজন রোজাদার মুসলমান সুবহ সাদিকের পূর্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়ে পানাহার ও স্ত্রী সঙ্গমাদি থেকে বিরত থাকে। এ সময় তার ক্ষুধা তৃষ্ণা পায়, কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্যই সে ক্ষুধা ও তৃষ্ণাকে দমন করে রাখে। স্ত্রী সঙ্গমের খায়েশ হলে এটাকেও শুধু আল্লাহ তাআলারই ভয়ে নিয়ন্ত্রণ করে, অথচ গোপনে এসব নিষিদ্ধ কাজ সমাধা করলে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতে পান। তাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর নারাজি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে রোজাদার নিজের শরীরকে কষ্ট দেয়, নিজের খায়েশ ও ইচ্ছা দমন করে রাখে। এভাবেই বান্দার মনে আল্লাহর ভয় বৃদ্ধি পায়। পুনরায় রোজাদার ব্যক্তি ইফতারের পরই ঘুমিয়ে পড়ে না, সামান্য বিশ্রামের পরই তাকে এশা ও তারাবি নামাজ আদায় করতে হয়। কিছুক্ষণ বিশ্রাম করে আবার সে সেহারি খেয়ে জেগে ওঠে, সেহারির পর তাকে ফজরের নামাজও ঠিকমতো আদায় করতে হয়। তাছাড়া তার সংসারী কাজকর্ম তো আছেই, সংসারের সকল কাজ রীতিমতো করেও রোজাদার রমজান মাসে ২৪ ঘন্টায় আল্লাহর আদেশ নিষেধ পালনের মহড়া দেয়। এ মহড়া দানের জন্য তাকে কোনো পুলিশ, সৈন্যবাহিনী বা হাকিম তাকিদ দেয় না, বরং বান্দা স্বতঃপ্রণোদিত হয়েই আল্লাহর বিধিনিষেধ মেনে চলে। মানুষ অন্যায় কাজে লিপ্ত হয় তিনটি বিষয়ের জন্য, সে তিনটি বিষয় হল খাওয়া, আরাম ও যৌন আকাঙ্ক্ষা। রোজার ভিতর দিয়ে এ তিনটি বিষয়ই মানুষের ইচ্ছার অধীন এসে যায়, অর্থাৎ ক্ষুধা পেলেই সে খায় না, আল্লাহর হুকুমকে ভয় করে, ঘুম পেলেই ঘুমায় না, আল্লাহর জিকিরের জন্য জেগে থাকে, যৌন ক্ষুধা জাগলেই তা পূরণ করতে উদ্যত হয় না, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ওই খায়েশকে দমন করে। এ তিনটি বিষয় নিয়ন্ত্রণে এসে গেলে মানুষের ওইগুলোর তাড়নায় বিপদগামী হবার ভয় থাকে না। আর এক মাস যাবৎ এসব মানবীয় বৃত্তিকে আল্লাহর হুকুম মাফিক নিজের নিয়ন্ত্রণে রাখার পর বছরের বাকি ১১ মাস অনায়াসে আল্লাহর অনুগত হলে জীবনযাপন করা সহজ হয়ে যায়। কালেমা, নামাজ ও রোজা সকল মুসলমানেরই জন্য ফরজ এবং সকলেই তা অবাধে পালন করতে সক্ষম। বিত্তশালী মুসলমানদের জন্য আরও দুটি ফরজ রয়েছে, এগুলো হচ্ছে জাকাত ও হজ। ৪. জাকাত, পৃষ্ঠা ১৪ ও ১৫। নিজের প্রয়োজনীয় খরচ বাদে যাদের হাতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাদের প্রতি বছরে একবার ওই সম্পদের এক অংশ জাকাত হিসেবে দান করতে হয়। নগদ টাকা পয়সা, সোনারূপা, গৃহপালিত পশু, কলকারখানা, দোকানপাট, জমির উৎপন্ন ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি সকল সম্পদেরই জাকাত দিতে হয়। ইসলামী রাষ্ট্রের পরিচালকগণ ধনীদের নিকট থেকে হিসাব মোতাবেক জাকাত আদায় করবে এবং জাকাতের অর্থ দরিদ্র, অক্ষম, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বেকার, এতিম ও অন্যবিধ দুর্দশাগ্রস্তদের মধ্যে বিতরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন, ধনীদের সম্পদে অভাবগ্রস্ত লোকদের অংশ রয়েছে, এ অংশ শোধ না করা পর্যন্ত সম্পদ নাপাক থাকে। জাকাত প্রথার মাধ্যমেই সমাজে ধনী ও দরিদ্রের পার্থক্য দূর হয় এবং সকলেরই সচ্ছলতা আসে। ইসলামী শাসন যে দেশে নেই সে দেশেও মুসলমানগণ জামাতবদ্ধ হয়ে জাকাত আদায় এবং বণ্টনের কাজ করে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কিছু সংখ্যক লোক জাকাত দিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে যেভাবে মুসলমান দীনের জন্য লড়াই করে, ঠিক সেভাবেই জাকাত দিতে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই করা বাধ্যতামূলক হয়ে যায়। তাই জাকাত ধনী মুসলমানদের জন্য অবশ্যই দেয়। ৫. হজ, পৃষ্ঠা ১৫ ও ১৬। নিজ নিজ বাসস্থান হতে রওনা হয়ে কাবা শরীফে তওয়াফ করতে যাওয়া ও ফিরে আসার আর্থিক সঙ্গতি যে সকল মুসলমানের রয়েছে তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আত্মীয় স্বজন, বাড়িঘর ও সংসার সম্পত্তির মায়া কাটিয়ে আল্লাহর বান্দাগণ আল্লাহর ডাকে কাবা ঘরে হাজির হয়ে বলে, আয় আল্লাহ, তোমার ডাকে হাজির হয়েছি। হজের মধ্য দিয়ে হাজিরা প্রমাণ করে দেয় যে মুসলমান আল্লাহর আদেশে দুনিয়ার সবকিছু ত্যাগ করতে সর্বদাই প্রস্তুত রয়েছে। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন ভাষাভাষী বিভিন্ন রঙের লোক কাবা শরীফ ও আরাফাতের ময়দানে জড়ো হয়ে একটি বিশ্ব ভ্রাতৃত্বের সম্পর্ক পুনরুজ্জীবিত করে। প্রতি বছরই দুনিয়ার মুসলমান প্রমাণ করে যে তারা যে দেশেই থাকুক আর যে ভাষাতেই কথা বলুক না কেন, মুসলমান পরস্পরের ভাই, তারা একই আল্লাহর বান্দা, একই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং একই উম্মতের অন্তর্ভুক্ত। ভাষা বা অঞ্চলের দূরত্ব মুসলমানদেরকে পৃথক করতে পারে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে বিশেষ কোন শরীয় প্রয়োজন হজ থেকে বিরত রাখেনি, কোন অত্যাচারী শাসক হজ করতে বাধা দেয়নি অথবা কোন রোগের কারণে যে হজ থেকে বিরত থাকতে বাধ্য হয়নি, সে ব্যক্তি যদি শক্তি সমর্থ থাকা সত্ত্বেও হজ না করে মারা যায় তাহলে সে খ্রিস্টান বা ইহুদিদের মরণের মতোই বেদিন অবস্থায় মরুক। বোঝা গেল প্রতিটি সক্ষম মুসলমানের জন্য হজ করা ফরজ এবং শক্তি সমর্থ থাকা সত্ত্বেও যারা হজ করবে না তাদের শক্ত গুনাহগার হতে হবে। তৃতীয় পরিচ্ছেদ, মুসলমানদের চরিত্র ও বৈশিষ্ট্য, পৃষ্ঠা ১৭। পূর্বের দু অধ্যায়ে যা যা আলোচনা করা হয়েছে তা থেকে আমরা জানতে পেরেছি যে মুসলমানদের চরিত্র অন্যান্য জাতির চরিত্র থেকে সম্পূর্ণ পৃথক। তারা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। মুসলমান সকল কাজই আল্লাহ ও রসুলের অনুগত থাকে। পক্ষান্তরে অমুসলমান আল্লাহ ও রসুলের আদেশ নিষেধের কোনো পরোয়াই করে না। তারা নিজেদেরই নফসের খায়েশ অনুসারে জীবন যাপন করে অথবা তাদেরই মতো অপর মানুষের অন্ধ অনুসরণ করে চলে। মুসলমানদের শ্রেষ্ঠত্বই তার চরিত্রের দরুন। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসলমানদের চরিত্র উন্নত করার প্রতি বিশেষ জোর দিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ পুরুষ হিসেবে জীবনযাপন করে চরিত্রের এক উজ্জ্বল নমুনা কায়েম করে গেছেন। আমাদের প্রত্যেকেই আল্লাহ ও রসুলের পছন্দনীয় চরিত্র গঠন করার জন্য সর্বদা যত্নবান থাকতে হবে। নিম্নে আমরা চরিত্রের কয়েকটি বিশেষ বিশেষ দিক উল্লেখ করছি। ১. আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, পৃষ্ঠা ১৭। মুসলমানদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা সর্বদাই আল্লাহ ও রসুলের অনুগত হয়ে জীবন যাপন করবে। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ ভালো বলে ঘোষণা করেছেন তারাও সে কাজকেই ভালো বিবেচনা করবে, আর আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মন্দ আখ্যা দিয়েছেন সেগুলোকে মন্দই মনে করবে। তাদের চাল চলন ও ওঠা বসা দেখেই যে কোনো লোক বুঝতে পারবে যে তারা আল্লাহ ও রসুলের অনুগত। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার দরুন যদি তাদের পার্থিব স্বার্থ নষ্ট হতে দেখা যায় বা দুনিয়ার কোনো শক্তিশালী মানুষ কিংবা মানবগোষ্ঠীর বিরাগভাজন হবার আশঙ্কা দেখা দেয়, তবুও তারা আল্লাহ তাআলারই অনুগত থাকবে। পার্থিব স্বার্থহানি বা কোনো ক্ষমতাশালী মানুষ বা দলের অসন্তুষ্টিকে সে হাসি মুখে বরণ করে নিতে পারবে। সার সংক্ষেপে বলতে হয়, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে মুসলমান সর্বদাই অটল ও অবিচল মনোভাব গ্রহণ করবে। দুই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। পৃষ্ঠা ১৭ ও ১৮। মুসলমান আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এ কথার উপর অটল ঈমান যাদের আছে তাদের অন্য মানুষকে ভয় করার কোনো সঙ্গত কারণই থাকতে পারে না। মুসলমানদের বিশ্বাস, নির্ধারিত সময়ের আগে কারো মরণ হবে না, আর সে সময় যখন এসে যাবে তখন মৃত্যুর হাত থেকে কিছুতেই রেহাই পাওয়া যাবে না। তাই মরণকে ভয় করার কথাই উঠতে পারে না, কেননা মৃত্যু একদিন হবেই এবং সে নির্দিষ্ট দিনটির আগে কেউ কাউকে হত্যা করতে পারবে না। সুতরাং ভয় করে লাভ কি? তাই মুসলমান নির্ভীক ও মরণজয়ী। ৩, সর্বদা ন্যায়ের পথে থাকবে। পৃষ্ঠা ১৮। মুসলমানদের দায়িত্বই হচ্ছে অন্যায়, অবিচার ও জুলুম শোষণের উচ্ছেদ সাধন করে আল্লাহর দুনিয়ায় আল্লাহরই আইন বিধান মোতাবেক ন্যায় নীতি, সুবিচার ও সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। কাজেই মুসলমান থাকা অবস্থায় কিছুতেই অন্যায় করা, অন্যায়ের সমর্থন অথবা অন্যায়কে বরদাস্ত করা সম্ভব নয়। মুসলমান মাত্রই ন্যায়পরায়ণ। ৪, সদাসত্য কথা বলবে। পৃষ্ঠা ১৮। মুসলমান সর্বদা সত্য কথা বলতে বাধ্য, কেননা মিথ্যা বলা মহাপাপ বা কবিরা গুনাহ। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে মুসলমানকে সর্বদা সত্যভাষী হতে হবে, কোনো অবস্থাতেই সে মিথ্যার আশ্রয় নেবে না। যে মুখ দিয়ে আল্লাহর জিকির করা হয়, যে মুখ দিয়ে নামাজ বন্দেগী আদায় করা হয়, সে মুখে কখনো মিথ্যা দ্বারা কলুষিত করা যায় না। তাই মুসলমান সদা সত্যভাষী। ৫, বাজে কাজ থেকে বিমুখ থাকবে। পৃষ্ঠা ১৮। মুসলমানদের জীবন উদ্দেশ্যপূর্ণ, তারা নিজেরা আল্লাহর বান্দা হয়ে চলতে ও অপরকে এ পথে চলাতে দৃঢ় সংকল্প। তাই তার হাত পা, চোখ মুখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, বাক শক্তি, জ্ঞান বুদ্ধি বিবেক ইত্যাদি আল্লাহর দেয়া সম্পদগুলোকে তার মহান উদ্দেশ্য সিদ্ধির কাজে নিয়োজিত করবে। জীবনের একটি মুহূর্তকেও সে অপ্রয়োজনীয় কাজে বা বাজে কথাবার্তায় নষ্ট হতে দিবে না। তার দেহের কোনো অংশকেই সে অপ্রয়োজনীয় বা উদ্দেশ্যবিহীন কাজে নিয়োগ করবে না। এজন্যই নাচ, গান, অশ্লীল গল্প, গুজাবাদি থেকে মুসলমান বিরত থাকে এবং নিজের সকল সময়, যোগ্যতা ও গুণাবলীকে আল্লাহর পথে নিয়োজিত করার চিন্তায় সর্বদা মশগুল থাকে। ৬, যৌন বিষয়ে সংযমী হবে। পৃষ্ঠা ১৯। মানুষের বংশবৃদ্ধির জন্য আল্লাহতালা মানুষকে নর ও নারী এ দুই শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন এবং বংশবৃদ্ধির দ্বারা জারি রাখার জন্যই আল্লাহতালা পুরুষ ও নারীর মধ্যে বিশেষ এক আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। সে আকর্ষণের মধ্যেও শালীনতা, পবিত্রতা থাকবে, কোনো অবস্থাতেই তা জন্তু জানোয়ারের মতো খোলামেলা হবে না। মানুষের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য এবং মানুষের বংশবৃদ্ধির ধারাকে পূত পবিত্র রাখার জন্য আল্লাহতালা মুসলমানদের বিয়ে করার নির্দেশ দিয়েছেন। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুধু মিলনই নিষিদ্ধ করেননি, উপরন্তু অবৈধ মিলন থেকে সমাজকে পবিত্র রাখার জন্য নরনারীর অবাধ মেলামেশাও বন্ধ করে দিয়েছেন। মুসলমান পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক, সে সমাজে অপবিত্র ও উচ্ছৃঙ্খলতার প্রসার পছন্দ করে না, তাই তাকে যৌন বিষয়ে অত্যন্ত সংযমী জীবনযাপন করতে হয়। তাই মুসলমান নরনারী ও যুবক যুবতী কঠোর যৌন সংযমী হয়। ৭, আমানতদার হবে। পৃষ্ঠা ১৯। মুসলমান স্বভাবতই আমানতদার, তার নিকট টাকা পয়সা, সোনা রূপা, জিনিসপত্র, জনসাধারণের সম্পত্তি, রাষ্ট্রীয় ক্ষমতা যা কিছু গচ্ছিত রাখা হবে তাই সে পূর্ণ ইমানদারির সাথে সংরক্ষণ করবে। যার আমানত তার নিকট চাওয়া মাত্র অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত খেয়ানতকারী মুনাফিক, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দুশমন যারা ছিল তারাও বিনা দ্বিধায় তার কাছে তাদের আমানত জমা রাখত। এজন্যই তিনি হিজরতের রাতে জনসাধারণের আমানত ফিরিয়ে দেবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব অর্পণ করেছিলেন। আমানতদারী মুসলমানদের ইমানের চিহ্ন। আল্লাহ তাআলা কোরআন শরীফে মুমিনের পরিচয় বর্ণনা করার সময় তাদের আমানতদারির বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন। ৮ ওয়াদা পালনকারী হবে, পৃষ্ঠা ১৯ ও ২০। মুসলমানদের চরিত্রের একটি বিশেষ গুণ এই যে তারা ওয়াদা পালন করে। ইমানদার ব্যক্তি কখনো ওয়াদা লঙ্ঘন করে না। ব্যক্তিগতভাবে মুসলমান যার সাথে যে ওয়াদা করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। মুসলমানদের জামাতের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তি অন্য দল বা জাতির সাথে যে ওয়াদা করবে সকল মুসলমানই ওই ওয়াদা পালন করতে সচেষ্ট থাকবে। ইসলামী রাষ্ট্রের পরিচালকগণ অন্যান্য রাষ্ট্রের সাথে যেসব চুক্তি সম্পাদন করেন তাও পালন করা তাদের দীনই দায়িত্ব হয়ে দাঁড়ায়। ওয়াদা লঙ্ঘন বা চুক্তি ভঙ্গ করা মুসলমানদের জন্য শক্ত গুনাহ। মুসলমান যদি কারো সাথে কোনো কথা দেয় তাহলে সকলেই বিশ্বাস করবে যে ওই কথার আর কোনো নড়চড় হবে না। তাহলেই দুনিয়ার মানুষ নির্ভয়ে মুসলমানদের উপর আস্থা স্থাপন করবে এবং তাদের অনুসৃত পথে চলতে আগ্রহান্বিত হবে। ৯ সাদাসিদা জীবনযাপনকারী হবে, পৃষ্ঠা ২০। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরল ও সাদাসিদে জীবনযাপন ইমানেরই অংশ। আবু দাউদ। মুসলমানদের চরিত্র উচ্চ এবং জীবনযাপন হবে খুবই সাদাসিদা। অযথা জাঁকজমক ও বিলাসী জীবনযাপন আল্লাহ ও রাসূলের নিকট অপছন্দনীয়। ১০ জিহ্বার সংযম পালন করবে, পৃষ্ঠা ২০। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করে রাখার নিশ্চয়তা বিধান করতে পারে আমি তার বেহেশত প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারি। বুখারি। অর্থাৎ মুসলমান কখনো অসংযতভাবে কথাবার্তা বলতে পারে না, কেননা তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দের জন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। অনুরূপভাবে সে তার লজ্জাস্থানকে সযত্নে সংরক্ষণ করবে, কোনো প্রকারই সে উচ্ছৃঙ্খল আচরণে লিপ্ত হবে না। ১১ নম্র স্বভাবের অধিকারী হবে, পৃষ্ঠা ২০। মুসলমান স্বভাবতই নম্র ও ভদ্র। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের অধিকারী ছিলেন। তিনি অহংকার কঠোরতা ও দুর্ব্যবহার পছন্দ করতেন না। মাটির উপর দিয়ে ধূপ ধাপ করে হাঁটা, মানুষের দিকে গাল ফুলিয়ে রাখা এবং অহেতুক উচ্চস্বরে কথা বলা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে প্রতিটি মুসলমানকেই নম্র ও ভদ্র হতে হবে। ১২ ধৈর্যশীল হবে, পৃষ্ঠা ২০ ও ২১। দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট ও অভাব অভিযোগ থাকা খুবই স্বাভাবিক। বিশেষত অন্যান্য মানুষ যখন ভালো মন্দ ও ন্যায় অন্যায় সম্পর্কে বিচার বিবেচনা না করেই চলতে পারে, অথচ মুসলমানকে ভালো মন্দ ও বৈধ অবৈধের পার্থক্য করতে হয়, তাই দুঃখ কষ্ট স্বাভাবিক। তাছাড়া স্বার্থপর খোদাদ্রোহী মানুষ যখন দিনদারদের সাথে দুশ্মনী শুরু করে তখন দুঃখ কষ্টের মাত্রা বৃদ্ধি পায়। এসব কারণে ধৈর্যের প্রয়োজন অপরিসীম। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সর্বদাই ধৈর্যশীলদের সাথে থাকেন। হাদিস শরীফে উল্লেখ আছে যে শেষ জামানায় মানুষের নাফরমানির মাত্রা এত বেশি হবে যে সে সময় ইমানের উপর কায়েম থাকা জ্বলন্ত অঙ্গারখণ্ড হাতের মুঠোয় ধরে রাখার মতোই কষ্টকর হবে। এজন্যই ইমানদারদের ধৈর্য বা সবর থাকা খুবই জরুরি। ১৩ একে অপরের প্রতি দয়াশীল হবে, পৃষ্ঠা ২১। আল্লাহ তাআলা কোরআন পাকে মুমিনদের গুণ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, তারা পরস্পরের প্রতি দয়াশীল। মুসলমান একে অপরের ভাই, একের বিপদ আপদ ও দুঃখ কষ্ট সকলের জন্যই বিপদ ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা কখনো একে অপরের অনিষ্ট চিন্তা করে না, বরং সর্বদা পরস্পরের প্রতি দয়াশীল হয়। একজনের বিপদ হলে সকলেই তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একের প্রতি অপরের দয়া, মহাব্বত ও আকর্ষণে মুসলমানকে একটি মানব দেহের মতো দেখা যাবে। শরীরের কোনো অঙ্গে রোগের আক্রমণ হলে যেমন পূর্ণ শরীরে অনিদ্রা ও জ্বর দেখা দেয়, তেমনি মুসলমানদের একজন বিপদগ্রস্ত হলে সকল মুসলমানই ব্যথা অনুভব করে। বুখারী ও মুসলিম। 14 হালাল উপার্জনকারী হবে। পৃষ্ঠা 21। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতে অর্থ উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ খায়নি। নবী হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে শ্রম করে সে পয়সায় খাদ্য গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে সে তা থেকে সদকা করলে তা কবুল হবে না, এবং নিজের ও পরিবার পরিজনের ভরণ পোষণে ওই অর্থ ব্যয় করলে তাতে বরকত হবে না, আর ওই সম্পদ রেখে মারা গেলে তা তার দোজকের সম্বল হবে। তাই মুসলমান সর্বদা সদুপায় উপার্জন করবে। আল্লাহ ও রসুল যা যা নিষেধ করেছেন সেসব উপার্জনের প্রতি তাদের কোনো আকর্ষণই থাকবে না, কারণ তারা বিশ্বাস করে যে দুনিয়াতে যা কিছু উপার্জন ও ব্যয় করে আল্লাহর নিকট তার সম্পূর্ণ হিসাব দিতে হবে। 15. দুর্নীতি বিরোধী হবে। পৃষ্ঠা 22। স্বাভাবিকভাবে মুসলমান কখনো অবৈধ পথে উপার্জন, স্বজনপ্রীতি, ঘুষ, রিশওয়াত ইত্যাদি ধরনের অনাচার সহ্য করতে পারে না। তারা শুধু যে এসব দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখবে তাই নয়, উপরন্তু তারা সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি উচ্ছেদ করার জন্য সচেষ্ট হবে। মুসলমানদের কাজই হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের উচ্ছেদ করা। তাই তারা নিজেরা তো অন্যায় ও দুর্নীতির সাথে নিজেদের জড়িত করতে পারেই না, উপরন্তু সকল দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে তাদের জীবনভর আপোষহীন সংগ্রাম চালাতে হয়। 16. আল্লাহর প্রতি নির্ভরশীল থাকবে। পৃষ্ঠা 22। মুসলমান হালাল রুজি করবে, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকবে, দুনিয়ায় পাক পবিত্র জীবনযাপন করবে এবং সর্বদা সকল বিষয়ে আল্লাহ তাআলার উপর নির্ভর করবে। তারা বিশ্বাস করে আল্লাহই রিজিকের মালিক, তাই তার উপর নির্ভর করে সৎ পথে উপার্জনের চেষ্টা করলে তিনি অভাব পূরণ করতে পারেন। অনুরূপভাবে সকল বিপদ আপদ ও প্রতিকূল অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন। এজন্য মুসলমান ধন দৌলত, দৈহিক শক্তি, রাজশক্তি ইত্যাদির উপর ভরসা না করে শুধু আল্লাহরই উপর নির্ভর করে জীবনের সকল কঠিন স্তর অতিক্রম করে। 17. দীনী হকের সাক্ষ্যদানকারী হবে। পৃষ্ঠা 22 ও 23। দুনিয়ার সকল মানুষকে ইসলামের সুখ শান্তিময় পথ দেখানো মুসলমানদের দায়িত্ব, তাই তারা যতদিন জীবিত থাকবে ততদিনই দুনিয়ার মানুষের উদ্দেশ্যে এ সাক্ষ্যদান করবে যে একমাত্র আল্লাহর দিনই সকল মানুষের ইহ ও পরকালের সুখ শান্তি দিতে পারে। অন্য কোনো দিন বা জীবন বিধান মানুষকে সুখ শান্তি দান করতে পারে না। এ সাক্ষ্যদান করার দুটি পথ রয়েছে, একটি হচ্ছে মৌখিক আর অপরটি হচ্ছে বাস্তব আদর্শ স্থাপন করে। অর্থাৎ মুসলমান মুখের ও লেখনের সাহায্যে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেবে যে আল্লাহর দিন মেনে চলার মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত। দ্বিতীয়ত, তারা নিজেরা আল্লাহর দিন মোতাবিক জীবনযাপন করে দুনিয়ার মানুষের নিকট এক উজ্জ্বল নমুনা তুলে ধরবে। তাহলে মুসলমানদের মৌখিক প্রচার বা তাবলিগ থেকে যারা ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে অক্ষম, তারা মুসলমানদের জিন্দেগিতে বাস্তব নমুনা দেখে ইসলামের কল্যাণকারিতা উপলব্ধি করতে পারবে। মুসলমান যদি এ কাজ থেকে বিরত হয় কিংবা তাদের বাস্তব জীবন যদি ইসলামের বিপরীত পথে পরিচালিত হয়, তাহলে অন্যান্য মানুষকে গোমরাহির পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পালনে ব্যর্থতার দরুন মুসলমানদের আল্লাহর কাছে অপরাধী হিসেবে হাজির হতে হবে। তাই প্রতিটি মুসলমানকেই দিনের সাক্ষ্যদান করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। আগুন নিজে অত্যন্ত গরম, তার নিকটে যে যায় তাকেও সে গরম করে দিতে পারে। অনুরূপভাবে মুসলমান নিজেই ইসলামের হুকুম আহকামে পূর্ণরূপে মেনে চলে, যে তার সাথে মেলামেশা করবে তারই উপর ইমানের প্রভাব পড়বে। 4. পরিচ্ছেদ, দিবারাত্রির দোয়া। পৃষ্ঠা 24 থেকে 29। মুসলমান দিবারাত্রি 24 ঘন্টাই আল্লাহর বান্দা, এক মুহূর্ত এ বন্দিগি থেকে তার ছুটি নেই। এজন্য সদাসর্বদাই আল্লাহকে স্মরণ রাখা এবং তারই মর্জি মতো কাজ করা দরকার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এসব দোয়ার মাধ্যমেই বান্দা সর্বদা আল্লাহ তাআলাকে উত্তম রূপে স্মরণ করতে পারে। নিম্নে জরুরি দোয়াগুলো দেয়া হল। প্রতিদিনের ফরজ, ওয়াজিব ও সুন্নাতাদি কর্তব্য পালন করার সাথে সাথে এসব দোয়ার অভ্যাস করা খুবই জরুরি। 1. ঘুম থেকে জাগার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করেছেন আর তার দিকেই আমরা ফিরে যাব। দুই, পায়খানায় যাবার সময় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, সকল প্রকারের নোংরামি ও নোংরা বিষয়গুলো থেকে তোমার আশ্রয় চাই। তিন, বাড়ি থেকে বের হবার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপরই ভরসা করছি, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই। চার, সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ, আপনাদের প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। পাঁচ, মসজিদে প্রবেশ করার সময় আল্লাহু মাফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। ছয়, আজান শুনলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া নাবিয়্যা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে আমি মেনে নিয়েছি। সাত, ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিইস্তিবাহাতি সলাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহর নামে শুরু করছি, তিনি রহমান ও রহিম, নামাজ ঠিকভাবে আদায় করার জন্য এবং আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে ওযু করছি। আট, মসজিদ থেকে বের হবার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি তোমার দরবারে তোমার অনুগ্রহ ভিক্ষা করছি। নয়, ঘরে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, হে আল্লাহ, আমি তোমার কাছে ঘরে প্রবেশ করার ও ঘর থেকে বের হবার কল্যাণ কামনা করছি, আল্লাহর নামে প্রবেশ করছি এবং আমাদের একমাত্র রব আল্লাহ তাআলার উপর ভরসা করছি। দশ, হাঁচি এলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এগারো, অন্যের হাঁচি শুনলে ইয়ারহামুকুল্লাহ, আল্লাহ তোমাদের রহম করুন। বারো, খাবার শুরু করতে বিসমিল্লাহ ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছে এবং আল্লাহর বরকত কামনা করছি। তেরো, খাবার শেষ হলে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং মুসলমানদের মধ্যে সামিল করেছেন। চোদ্দ, আনন্দের সময় আলহামদুলিল্লাহিল্লাযী বিইজ্জাতিহি ওয়া জালালিহি তাতিমুস সলিহাতি, সকল প্রশংসা আল্লাহর জন্য, একমাত্র তারই বিক্রম ও প্রতিপত্তিতে সকল ভালো কাজ সম্পন্ন হয়। পনেরো, শোক বা দুঃখের সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার রহমতের প্রত্যাশী। ১৬, রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। ১৭, ভয়ের সময় হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তমভাবে সকল কাজ সম্পন্ন করেন। ১৮, অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন। ১৯, বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া হাযিহি ওয়া আখলুফ লি খায়রাম মিনহু, আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহ আমাকে এ মুসিবতে প্রতিদান দান করুন এবং আমার ক্ষতিসমূহ উত্তম রূপে পূরণ করুন। ২০, বৃষ্টির জন্য আল্লাহুম্মা আগিসেনা, হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করো। ২১, বজ্র বিদ্যুৎ হলে
اللهم لا تقتلنا بغذابك وتهلقنا بعذابك وعافنا قبل ذلك.
হে আল্লাহ, আমাদের গজবের দ্বারা হত্যা করো না ও আজাবের দ্বারা ধ্বংস করো না, বরং তা নাজিল করার আগেই আমাদের উদ্ধার করো।
২২, সফরে রওনা হবার সময়, اللهم هون علينا هذا السفر واطوي عنا بعده, اللهم انت صاحب في السفر والخليفه في الاهل, اللهم اني اعوذ بك من وعناء السفر وكابة المنذر وسوء المنقلب في المال والولد.
হে আল্লাহ, আমাদের জন্য এই সফর সহজ করো এবং এর দূরত্বকে কমিয়ে দাও। হে আল্লাহ, তুমি সফরের সাথী ও পরিবার পরিজনের মধ্যে প্রতিনিধি। হে আল্লাহ, সফরের কষ্ট, অবাঞ্ছিত দৃশ্য ও ঘরে ফেরাকালে মালপত্র ও সন্তানাদির দুরবস্থা দর্শন থেকে তোমার আশ্রয় চাই।
২৩, ভারী জন্তু অথবা যানবাহনে আরোহণ করার পর, সুবহানাল্লাযী সাখখারা লানা هذا وما كنا له مخرنين وإنا إلى ربنا لمنقلبون.
আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, যিনি একে যানবাহন বা সওয়ারি আমাদের অধীন করে দিয়েছেন, অন্যথায় আমরা একে অধীন করতে অসমর্থ ছিলাম, আর তোমাদেরকে অবশ্যই মহান প্রভুর কাছে ফিরে যেতে হবে।
২৪, সফর থেকে নিজের বাড়িতে ফিরে এসে,
আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী ও আল্লাহর প্রশংসাকারী।
২৫, নৌকায় বা পুলে আরোহণ করে, বিসমিল্লাহি মাজরিহা অমুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম,
এর চলা ও থামা আল্লাহরই নামে, অবশ্যই আমার মাওলা ক্ষমাশীল ও দয়ালু।
২৬, রোগীর আরোগ্যের জন্য, আল্লাহুম্মা রব্বান নাস ইযহাবিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউ ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকমা।
হে আল্লাহ, মানুষের রব, রোগ দূর করো ও আরোগ্য দান করো, কেননা তুমি একমাত্র আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া আরোগ্য নেই, আর এমন আরোগ্য যা রোগকে থাকতে দেয় না।
২৭, কবরস্থানে গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি।
হে কবরের বাসিন্দাগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের ও আমাদের সকলেরই গুনাহ মাফ করুন, তোমরা আমাদের অগ্রবর্তী আর আমরা তোমাদের অনুসরণকারী।
২৮, মৃতকে কবরে নামানোর সময়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
আল্লাহর নামে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এখানে নামাচ্ছি।
২৯, কবরের উপরে মাটি দেওয়ার সময়, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
এ মাটি থেকেই তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি, এ মাটিতেই তোমাদের ফিরিয়ে এনেছি, আর এ মাটি থেকেই তোমাদের পুনরায় বের করব।
৩০, সন্ধ্যা আগমনে, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রব্বিল আলামিন,
আমরা এবং সমগ্র সৃষ্টি বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য সন্ধ্যা অতিবাহিত করছি।
৩১, নতুন চাঁদ দেখার পর, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ।
হায় আল্লাহ, এ চাঁদকে আমাদের জন্য শান্তি, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে উদয় করো। হে চাঁদ, তোমার ও আমার রব আল্লাহ।
৩২, ঘুমানোর সময়, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়াউ,
হে আল্লাহ, তোমারই নাম উচ্চারণ করে মরি ও পুনরায় জীবিত হই।
৩৩, খারাপ স্বপ্ন দেখে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া শাররি হাযিহির রুইয়া,
আমি বিতাড়িত শয়তান ও স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।
পঞ্চম পরিচ্ছেদ, আত্মশুদ্ধির উপায়, পৃষ্ঠা ৩০ ও ৩১। দুনিয়ার আরাম আয়েস মানুষকে অবিরাম অন্যায় ও আল্লাহর নাফরমানির পথে আকর্ষণ করে। এ আকর্ষণ থেকে নিজেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে মুসলমান তার মনিবের নিকট বিশেষ আবেদন জানায় এবং সর্বদাই আত্মসংশোধনের চেষ্টায় লিপ্ত থাকে। নিম্নে আমরা আত্মশুদ্ধির দু একটি উপায় আলোচনা করছি। এক, জামাতে নামাজ পড়া। পাঁচ, অত্য ফরজ নামাজ জামাতের সাথে পড়া আত্মশুদ্ধির জন্য বিশেষ ফলদায়ক, এতে অসংখ্য উপকার রয়েছে। আজান শুনে মসজিদের দিকে রওনা হওয়া এবং অনেক মুসল্লি একত্রে একজন ইমামের নেতৃত্বে ফরজ নামাজ আদায় করার অভ্যাস ক্রমেই বান্দার মনে আল্লাহর মহাব্বত ও ভয় বাড়িয়ে দেয়। তাই সর্বদা জামাতের সাথে ফরজ নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকা দরকার। দুই, সুন্নত ও নফল নামাজ পড়া। সুন্নত ও নফল নামাজ বেশি বেশি করে পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়, অন্তর থেকে পাপ চিন্তা ও পার্থিব লোভ লালসা দূর হয়। তিন, তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া আত্মশুদ্ধির জন্য খুবই কার্যকরী। চার, কোরআন অধ্যয়ন করা। অর্থ সহকারে কোরআন অধ্যয়ন আত্মশুদ্ধির জন্য বিশেষ ফলদায়ক। অধুনা বাংলা তর্জমাসহ কোরআন শরীফ পাওয়া যায়, ওইসব তর্জমা এক পারা করে খরিদ করাও সহজ। অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। পাঁচ, রোজা রাখা। রমজান শরীফের ফরজ রোজা তো অবশ্য পালনীয়, তাছাড়া মাঝে মাঝে নফল রোজা করার ভিতর দিয়েও আত্মশুদ্ধির কাজ অগ্রসর হয়। প্রতি চন্দ্রমাসের মধ্যভাগে তিনটি রোজা রাখা খুবই ফলদায়ক। ছয়, দান খয়রাত করা। আল্লাহর পথে দান খয়রাত করা আত্মার পরিশুদ্ধির কাজে খুবই সহায়ক। প্রত্যেকেরই নিজ নিজ সাধ্য অনুসারে প্রতি মাসেই আল্লাহর পথে কিছু দান খয়রাত করা উচিত। সাত, মাগফেরাতের জন্য মোনাজাত করা। দুনিয়ার পাপ ও কলুষতা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহর নিকট আহাজারি করে মোনাজাত করা আত্মশুদ্ধির জন্য খুবই জরুরি। আত্মশুদ্ধির জন্য কয়েকটি জরুরি মোনাজাত, পৃষ্ঠা ৩১ থেকে ৩৪। فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তুমি আমার দুনিয়া ও আখিরাতের মুরব্বী, মুসলমান হিসেবে আমার জীবনের পরিসমাপ্তি ঘটাও এবং আমাকে নেক লোকদের মধ্যে সামিল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যি ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে পরওয়ারদিগার, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার বংশধরগণকেও। হায় রব, আমার দোয়া কবুল করো। প্রভু হে, আমাকে আমার পিতামাতা ও সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমাকে স্মরণ করা, তোমার শুকরিয়া আদায় করা ও উত্তম রূপে তোমার বন্দেগী করার কাজে আমাকে সাহায্য করো। রব্বানা ফাগফির লানা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। হায় পরওয়ারদিগার, আমাকে সবর দান করো এবং মুসলমান থাকা অবস্থায় জীবনের পরিসমাপ্তি ঘটাও। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বাকা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবলিগুনি ইলা হুব্বিকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলা মিন নাফসি ওয়া মালি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আয় আল্লাহ, আমি তোমার এবং তোমার সাথে যাদের মহাব্বাতের সম্পর্ক তাদের মহাব্বাত চাই, আর এমন আমলের মহাব্বাত যেন তা তোমার মহাব্বাত পর্যন্ত পৌঁছায়। হায় আল্লাহ, তোমার মহাব্বাতকে আমার নিকট আমার নিজের প্রাণ, ধন সম্পদ, পরিবার পরিজন এবং ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয় করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর কায়েম রাখো।
রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
হে প্রভু, আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে কল্যাণ দান করো এবং দোজখের আগুন থেকে আমাদের মাফ করো।
রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীগণ ও সন্তানদেরকে আমাদের চোখ শীতল রাখার উপযোগী করো এবং আমাদের পরহেজগারগণের ইমাম হতে দাও।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সিহাতান ফি ঈমানি ওয়া ঈমানান ফি সিহাতি।
হে আল্লাহ, আমি তোমার কাছে স্বাস্থ্যের সাথে ঈমান ও ঈমানের সাথে উত্তম চরিত্রের জন্য আবেদন জানাই।
রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়াই ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার।
হে প্রতিপালক, আমরা শুনতে পেয়েছি যে একজন আহ্বানকারী ডেকে বলেছেন, তোমাদের রবের উপর ঈমান আনায়ন করো। তাই আমরা ঈমান এনেছি। আমাদের মনিব, আমাদের গুনাহ মাফ করো, আমাদের অপরাধ মিটিয়ে দাও, আর নেক লোকদের সাথে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটাও।
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
হে আমাদের রব, আমাদেরকে তুমি হেদায়েত দান করার পর আমাদের অন্তরগুলোকে আর বক্রপথে যেতে দিও না, আর নিজের পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করো। তুমি অবশ্যই মহান দাতা।
রব্বানা লা তুয়াখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
হে প্রভু, যদি ভুল কিংবা অপরাধ করে ফেলি তাহলে সেজন্য আমাদের পাকড়াও করো না। মনিব, আমাদের পূর্ববর্তীদের প্রতি যে ধরনের বোঝা চাপিয়েছিলে আমাদের প্রতি তা চাপিও না। হায় পরওয়ারদিগার, যে ভার বইবার শক্তি আমাদের নেই তা আমাদের উপর অর্পণ করো না। আমাদের দোষ ত্রুটি থেকে দৃষ্টি ঘুরিয়ে নাও, আমাদের অপরাধ মাফ করো, আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের একমাত্র অবলম্বন, তুমি কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লুহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন।
হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার রহমতের জন্য আবেদন করছি। আমার সম্পূর্ণ অবস্থা সংশোধন করে দাও এবং এক পলকের জন্য আমাকে স্বেচ্ছাচারী হতে দিও না।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আয়শাতান নকিয়াতান ওয়া মাইতাতান শাওইয়াতান।
আয় আল্লাহ, আমি তোমার নিকট উত্তম জীবন ও উত্তম মরণের জন্য আবেদন করছি।
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল কুফরি ওয়াল ফুসকি ওয়াস শিকাকি ওয়াস সুমহাতি ওয়ার রিআই।
আয় আল্লাহ, আমি দুর্বল, অলসতা, ভীরুতা, কৃপণতা, কুফরি, গুনাহ, ঝগড়া, বিবাদ, যশ খ্যাতির লোভ ও লোক দেখানোর প্রবণতা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
اللهم آت نفسي تقواها وزكاها أنت خير من زكاها وأنت وليها ومولاها.
آي الله আমার অন্তরে তোমার ভয় ও পরহেজগারীর মনোভাব দান করো এবং তাকে পাক পবিত্র করে দাও। হে আল্লাহ, তুমি উত্তম পবিত্রকারী এবং তুমি অন্তরের অভিভাবক ও মুনিব।
আসআলুকা খশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া কালিমাতাল ইখলাসি ফির-রাদা ওয়াল-গাদাবি।
আল্লাহ, তোমার নিকট প্রকাশ্য ও গোপনে আমার অন্তরে তোমার ভয় চাই, আর আনন্দ অথবা ক্রোধ সকল অবস্থায় নিষ্ঠা চাই।
আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া'তিনি নূরা ওয়াজআলনি নূরা।
আয় আল্লাহ, আমার অন্তরে নূর ভরে দাও, আর আমাকে নূর দান করো এবং আমাকে মূর্তিমান নূরে পরিণত করো। ক্ষমা প্রার্থনার উত্তম দোয়া, পৃষ্ঠা ৩৪। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনার উত্তম উপায় এ দোয়া।
আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানী وَأَنَا أَعْبُدُكَ وَأَنَا عَلَى أَهْدِكَ وَعَادِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى أَبُوُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
هي الله, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি আমাকে পয়দা করেছ আর আমি তোমার বান্দা। আমি বন্দেগী ও ফরমাবরদি করার জন্য তোমার সাথে যে ওয়াদা করেছি তা পালন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। আমি যে গুনাহ করেছি তার মন্দ ফল থেকে রেহাই পাবার জন্য তোমার আশ্রয় চাই। তুমি আমার প্রতি যেসব করুণা করেছ তা আমি স্বীকার করি এবং নিজের অপরাধও স্বীকার করি। হে আমার প্রতিপালক, আমার অপরাধ মাফ করো। তুমি ছাড়া আমার গুনাহ আর কে মাফ করতে পারে? বুখারী। ষষ্ঠ পরিচ্ছেদ, কেয়ামত, পৃষ্ঠা ৩৫। এ দুনিয়া, আসমান, চন্দ্র, সূরজ, গ্রহ, নক্ষত্র ইত্যাদি আল্লাহ তাআলাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আবার একদিন আল্লাহ তাআলারই হুকুমে এসব ভেঙে চুরে মহাপ্রলয় হয়ে যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের নাম হায়াত। আল্লাহ তাআলা মানুষকে ওই সময়ের মধ্যে সুপথে অথবা কুপথে চলার স্বাধীনতা দিয়েছেন। মানুষ আল্লাহর বান্দা হয়ে চলার অথবা নাফরমানির জীবনযাপনের ফয়সালা করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। যদি সে আল্লাহর বান্দা হয়ে চলতে চায় তাহলে আল্লাহই তাকে সে পথে চলার তৌফিক দেন, আর যদি নাফরমানির পথে জীবনযাপনের ফয়সালা করে তাহলে সে পথেই তাকে চলতে দেন। কিন্তু ফয়সালা করার জন্যই তার বিচার হবে, বিচারের জন্যই হায়াত শেষ হলে মৌতের ভিতর দিয়ে তার জীবন শেষ হয়। জীবন শেষ হলে আলমে বারজাখ বা অদৃশ্য জগতে বিচার দিনের জন্য সকলকেই অপেক্ষা করতে হবে। বিচারের জন্য মানুষের জীবন যেমন শেষ হওয়া দরকার, তেমনি এ জগতেরও একদিন পরিসমাপ্তি হওয়া দরকার। তাই একদিন আল্লাহ তাআলারই হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুৎকার দিবেন। বিকট শব্দে শিঙা বেজে উঠলে বিশাল সৃষ্টি জগতে এক মহাপ্রলয় ঘটবে। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সব খসে পড়বে, পাহাড় উড়ে যাবে, এ সাজানো গোছানো সুন্দর ভুবন তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়েছেন। আমরা নিম্নে কোরআন ও হাদিস থেকে কিয়ামতের কিছু বর্ণনা পেশ করছি। ভূমিকম্প হবে।
ইযা যুলজিলাতুল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল জিলজাল।
যখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে আর মাটি তার পেটের ভিতর থেকে সকল বোঝা মৃত ব্যক্তিদের লাশ বের করে দেবে, তখন মানুষ বলাবলি করবে, পৃথিবীটার কি হল? সেদিন ধরিত্রী নিজেই নিজের অবস্থা প্রকাশ করে দেবে। সূরা জিলজাল 1-4। আসমান ফেটে যাবে, ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইদা আল-আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত। যখন আসমান ফেটে যাবে এবং আল্লাহর ফরমাদারি করবে, ফরমাদারি করাই তার কাজ, যখন জমিনকে বিস্তীর্ণ করা হবে এবং তার ভিতরে যা কিছু আছে সব বাইরে নিক্ষেপ করা হবে, আর মাটির গর্ভ সেদিন খালি হয়ে যাবে। সূরা ইনশিকাক 1-4। নক্ষত্র ঝরে পড়বে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যখন আসমান ফেটে যাবে, নক্ষত্র ঝরে পড়বে, সকল নদী তীরের সীমা অতিক্রম করবে এবং কবরের মানুষকে পুনরায় জীবিত করা হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে যে আগে কি কি প্রেরণ করেছিল এবং কি কি পেছনে ফেলে এসেছে। সূরা ইনফিতার 1-5। পাহাড়গুলো তুলার স্তূপে পরিণত হবে, আল ক্বারিআতু মাল ক্বারিয়াহ ওয়া মা আদরাকা মাল ক্বারিয়াহ ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবসূস وَتَقُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ। মহাপ্রলয়, মহাপ্রলয় কি? আপনি কি জানেন মহাপ্রলয় কি? সেদিন মানুষ দিশেহারা পতঙ্গের মতো হবে আর পাহাড়গুলো তুলোর স্তূপের মতো উড়ে বেড়াবে। সূরা আল কারিয়া 1-5। সূর্য অন্ধকার হয়ে যাবে, ইদা শামসু কুউ্বিরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ওয়া ইদাল জিবালু সুইয়্যিরাত। যখন সূর্যকে অন্ধকার করা হবে, যখন তারাগুলো আলোবিহীন হয়ে যাবে আর পাহাড়গুলো উড়তে শুরু করবে। সূরা তাকবীর 1-3। তারকা জ্যোতিহীন হয়ে যাবে, ইন্নামা তুআদুনা লাওয়াকি ফাইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত। তোমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে, যখন তারকাগুলোকে জ্যোতিবিহীন করে দেয়া হবে, যখন আসমান খুলে দেয়া হবে এবং যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করা হবে। মুরসালাত 7-10। চাঁদ আলোবিহীন হয়ে যাবে, ফাইযাল বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমারু। যখন দৃষ্টিশক্তি নিষ্প্রভ হবে, যখন চাঁদ আলোবিহীন হবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। সূরা কিয়ামাহ 7-9। আসমান বিগলিত তামার ন্যায় হবে, ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি। যখন আসমান বিগলিত তামার ন্যায় এবং পাহাড়গুলো তুলার স্তূপের মতো হবে। সূরা আল মাআরিজ 8-9। পাহাড় ও জমিন টুকরো টুকরো হয়ে যাবে, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদাহ وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وأنشقت السماء فهي يومئذ واهية। যখন সিঙায় ফুৎকার দেয়া হবে, যখন জমিন ও পাহাড়কে শূন্যে উঠানো হবে এবং উভয়টিকেই টুকরো টুকরো করা হবে, সেদিন যা হবার তা হবেই হবে। আসমান ফেটে যাবে এবং সেদিন সে তার শক্তি হারিয়ে ফেলবে। সূরা আল হাক্কাক 13-16। শিশু বুড়ো হয়ে যাবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শীবা। তোমরা কি করে পরেশগার হতে পারো? তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন শিশু বুড়ো হয়ে যাবে, সেদিন আসমান ফেটে যাবে এবং আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করা হবে। সূরা মুজাম্মিল 17-18। সব কিছু অনুপরমাণুতে পরিণত হবে, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যখন যা হবার তা হয়ে যাবে, যার সম্পর্কে কোনো কিছুই মিথ্যে নয়, যখন কাউকে উন্নত এবং কাউকে অধঃপতিত করা হবে, যখন জমিনকে খুব বেশি করে কম্পিত করা হবে এবং পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন সব কিছুই ইতস্তত ছড়ানো অণুপরমাণুতে পরিণত হবে। সূরা আল ওয়াকিয়া 1-6। আসমানের অসংখ্য দরজা হবে।
অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা।
আর আসমান খুলে দেয়া হবে, তাতে অসংখ্য দরজা সৃষ্টি হবে, আর পাহাড়গুলো চলতে শুরু করবে এবং তা মরিচিকায় পরিণত হবে। সূরা আন-নাবা 19-20। চন্দ্র ও সূর্য একত্রিত হবে। তারা জিজ্ঞেস করে, কেয়ামত কবে হবে? সেদিন দৃষ্টি ঘোর হয়ে আসবে, চাঁদ আলোহীন হবে এবং চাঁদ সূরজ একত্রিত হয়ে যাবে। মানুষ সেদিন বলবে, এখন পালাবার জায়গা কোথায়? আজ আর কোনো উপায় নেই, রেহাই নেই, আজ তোমাদের রবের নিকট দাঁড়াতে হবে। মানুষ যা কিছু আমল আগে পাঠিয়েছে এবং যা কিছু দুনিয়াতে ছেড়ে এসেছে সব তাকে বলে দেয়া হবে। মানুষ নিজের অবস্থা নিজেই দেখছে, যদিও নানা প্রকার অজুহাতের আশ্রয় নেয়। সূরা কিয়ামাহ 6-15। দুনিয়ার পিঠ সমতল হয়ে যাবে। হাই মোহাম্মদ, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেয়ামতের দিন পাহাড়গুলোর কি অবস্থা হবে? বলে দিন, আমার মনে পাহাড়গুলোকে খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেবেন এবং কিছু অংশ উড়িয়ে দেবেন, আর দুনিয়ার পিঠকে সম্পূর্ণ সমতল করা হবে, কোথাও উঁচু নিচু থাকবে না। সেদিন সকলেই এক আহ্বানকারীর পেছনে পেছনে ছুটবে, ভয়ে কেউ এদিক ওদিক তাকাতে সাহস করবে না। রহমানের সামনে সকলের স্বরই স্তব্ধ হয়ে যাবে, সেদিন ফিসফিস ছাড়া অন্য কোনো শব্দই শোনা যাবে না। সূরা তহা 105-108। মানুষ দিশেহারা হয়ে পড়বে। উল্লেখিত আয়াতের অর্থ, তাদের উপর হঠাৎ কেয়ামত এসে যাবে, আর তা তাদের দিশেহারা করে দেবে। তারপর কেয়ামতকে তারা হটিয়ে দিতেও পারবে না, আর তা থেকে রেহাই পাওয়ার কোনো পথ তাদের থাকবে না। সূরা আল আম্বিয়া 40। নেশা না করেও মাতালের মতো হয়ে পড়বে। হে মানুষ, তোমাদের রবকে ভয় করো, অবশ্যই কেয়ামতের ভূমিকম্প এক সাংঘাতিক ব্যাপার। সেদিন তুমি দেখতে পাবে যে প্রত্যেক দুগ্ধবতী মা তার দুগ্ধপায়ী সন্তানকে ভুলে যাবে, আর গর্ভবতীর গর্ভপাত ঘটে যাবে, আর মানুষকে নেশায় মাতাল মনে হবে। প্রকৃত পক্ষে কিন্তু তারা মাতাল হবে না, বরং আল্লাহর আজাবের কঠোরতাই তাদেরকে এরূপ করে দেবে। সূরা আল হজ 1-2। সেদিন পাহাড় গতিশীল হবে। যেদিন সিঙায় ফুৎকার দেয়া হবে, আসমান ও জমিনে যে যেখানেই থাকুক না কেন ভীত হয়ে পড়বে, অবশ্য আল্লাহ যাদের নিরাপদে রাখতে চাইবেন তারা ছাড়া। সকলেই নতমস্তকে আল্লাহর দরবারে হাজির হবে, আর তুমি কিয়ামতের দিন পাহাড়গুলোকে দেখবে, তোমার মনে হবে তারা যেন নিজের জায়গায় স্থির হয়ে রয়েছে, কিন্তু তারা মেঘমালার মতো গতিশীল হবে। এগুলো আল্লাহর সৃষ্টি, যিনি সব বস্তুকেই উত্তম রূপে সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিছু করো তিনি সবই ভালোভাবে জানেন। সূরা আন-নামল 87-88। প্রাণ ভয়ে কণ্ঠাগত হবে। হে নবী, মানুষদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেদিন তাদের প্রাণ ভয়ে কণ্ঠাগত হবে। জালিমগণ সেদিন কোনো বন্ধু বা সুপারিশকারী খুঁজে পাবে না যার সুপারিশ কবুল হতে পারে। সূরা আল মুমিন 18। আসমান কাঁপতে থাকবে। উল্লেখিত আয়াতের অর্থ, সেদিন আসমান কাঁপতে থাকবে এবং পাহাড়গুলো উড়ে বেড়াবে। সূরা তুর 9-10। চোখ বড় হয়ে যাবে। উল্লেখিত আয়াতের অর্থ, জালিমরা যা কিছু করছে সে সম্পর্কে তারা যেন আল্লাহ তাআলাকে বেখবর মনে না করে। তিনি তাদের অবকাশ দিচ্ছেন সেই দিনের পূর্ব পর্যন্ত, যেদিন ভয়ে চোখ বড় বড় হয়ে যাবে এবং মাথা ও চোখ নিচের দিকে নত হয়ে থাকবে। চোখের ভুরু নড়াচড়া করবে না, আর তাদের অন্তর ভয়ে উঠতে শুরু করবে। সূরা ইব্রাহিম 42-43। কাফেরদের চেহারা মলিন হবে। তারপর যখন কান বিদীর্ণকারী কেয়ামত আসবে এবং মানুষ নিজ নিজ ভাই মা বাপ স্ত্রী এবং সন্তানদের নিকট থেকে পলায়ন করবে, সেদিন প্রতিটি মানুষই এমনভাবে হাজির হবে যে অন্য কারো সম্পর্কে চিন্তাও করতে পারবে না। ওই দিন কতক লোকের চেহারা হাসি খুশিতে উজ্জ্বল দেখাবে, আর কতক লোকের চেহারা ধুলোবালিতে মলিন ও অন্ধকারাচ্ছন্ন দেখাবে। তারাই কাফের ও দুশ্চরিত্র। সুরা আবাসা 33-40। সমুদ্র আগুনে পরিণত হবে, যখন সূর্য অন্ধকার হয়ে যাবে, যখন তারা ঝরে পড়বে, যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেয়া হবে, আর যখন গর্ভবতী উট ছোটাছুটি করবে, আর যখন সকল প্রকারের বন্যজন্তু একত্রিত করা হবে, যখন সমুদ্র আগুনে পরিণত হবে, মৃত দেহগুলোতে প্রাণ ফিরে আসবে, আর জীবন্ত পুঁতে ফেলা কন্যা সন্তানদের জিজ্ঞাসা করা হবে কেন তাদের হত্যা করা হয়েছিল, যখন আমলনামা খোলা হবে, যখন আসমানের পর্দা তুলে নেওয়া হবে, যখন জাহান্নামকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আর জান্নাতকে নিকটে আনা হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে তারা সাথে করে কি কি সম্বল নিয়ে এসেছে। সূরা আত-তাকবীর 1-14। কেয়ামত ফয়সালার দিন হবে। মৃদুমন্দ সমীরণের শপথ, যে সমীরণ শক্তিশালী হয়ে তুফানে পরিণত হয়, তারপরে মেঘমালাকে বিচ্ছিন্ন করে দেয়, তারপর তাদের পরস্পর থেকে দূরে নিক্ষেপ করে, তারপর ত্রুটি সংশোধিত হয় অথবা সতর্ক বাণী শুনিয়ে দেয়া হয়, যে বিষয় তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে, যখন তারকারাজির আলো থাকবে না, যখন আসমান ফেটে যাবে, যখন পাহাড়গুলো উড়ে বেড়াবে, এবং যখন সকল রসুলগণকে একত্র করা হবে। এসব বিষয় বিলম্ব কোন দিনের জন্য? ফয়সালা করার দিনের জন্য। তুমি কি জানো ফয়সালা করার দিনটি কি? সেদিন মিথ্যাচারীদের জন্য ধ্বংস। সূরা মুরসালাত 1-15। সেদিন তছনছকারী ভূমিকম্প হবে। হযরত আবি বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের দু তৃতীয়াংশ কেটে যাবার পর জেগে উঠতেন এবং বলতেন, হে লোকগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো, তছনছকারী কিয়ামতের ভূমিকম্প অতি নিকটে। তিরমিজি। সপ্তম পরিচ্ছেদ, হাসর ও বিচার, পৃষ্ঠা 44। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন এবং সাথে সাথে এ সাজানো গোছানো সৃষ্টি জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে। ওটারই নাম কেয়ামত। শুধু আল্লাহ ছাড়া সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কতকাল উত্তীর্ণ হয়ে যাবে তা কেউ জানে না। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে পুনরায় শিঙায় ফুঁক দেবার নির্দেশ দিবেন। এ দ্বিতীয় ফুৎকারে সকল মৃত মানুষ জীবিত হয়ে এক নতুন জগৎ দেখতে পাবে। সে জগতে নদীনালা, পাহাড় পর্বত কিছুই থাকবে না। কবর থেকে উঠে সকলেই এক সীমাহীন বিশাল ময়দানে উপনীত হবে। এরই নাম হাসর ময়দান। এখানেই সকলের পার্থিব জীবনের আমলের হিসাব নিকাশ হবে। স্বয়ং আল্লাহ তাআলা বিচারক হয়ে সেদিন ভালো মন্দের রায় দান করবেন। যাদের নেকির ওজন বেশি হবে তারাই জান্নাতি হবে, আর যাদের নেকি কম ও গুনাহ বেশি হবে তারাই চরম দুঃখ কষ্ট ও যন্ত্রণার জায়গা দোজখে স্থান লাভ করবে। পবিত্র কোরআন ও হাদিসে এ দিনের যে চিত্র উল্লেখ আছে তা এখানে পেশ করছি। সকলেই কবর থেকে উঠে আসবে। যখন দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেয়া হবে তখন সকলেই নিজ নিজ কবর থেকে বের হয়ে তাদের প্রভুর দিকে প্রাণপণ শক্তিতে দৌড়ে যাবে, আর তারা বলবে, হায় সর্বনাশ, কে আমাদের গভীর নিদ্রা ভেঙে দিল? ফেরেশতাগণ বলবেন, এই তো সেদিন যা আসবে বলে তোমাদেরকে বলা হয়েছিল, আর নবী রাসূলগণের কথা তো সত্যিই ছিল। ওই দিন একটি বিকট শব্দ হবে এবং তারপর আমার দিকে সকলের ছুটে আসা ছাড়া আর কিছুই নয়। সেদিন তোমাদের কারো প্রতি কোনো জুলুম করা হবে না, প্রত্যেকেই নিজ নিজ আমলের যথাযোগ্য ফল লাভ করবে। সূরা ইয়াসিন 51-54। সেদিন ন্যায় বিচার করা হবে, আর যখন শিঙায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যারাই থাকবে তারা অজ্ঞান হয়ে যাবে। অবশ্য আল্লাহ যাদের রেহাই দিতে চান তাদের কথা স্বতন্ত্র। যখন দ্বিতীয় দফা শিঙায় ফুঁক দেয়া হবে তখন দেখতে দেখতেই সকলে মৃত মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়াবে। জমিন তার মনিবের নূরে আলোকিত হবে এবং কেতাব আমলনামা উপস্থিত করা হবে, সাথে সাথে পয়গম্বর ও সাক্ষীগণকে ডাকা হবে। তারপর পরিপূর্ণ ন্যায় নীতিতে বিচার করা হবে, কারো প্রতি বিন্দুমাত্র অন্যায় করা হবে না, আর মানুষ যা কিছু করে আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন। কাফেরদেরকে দলে দলে দোজখের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তারা সেখানে পৌঁছলে দোজখের দারোগা তাদের জিজ্ঞেস করবেন, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেননি? আর তিনি কি তোমাদের রবের আয়াতগুলো পাঠ করে আজকের এ দিন সম্পর্কে সতর্ক করেননি? তারা জবাবে বলবে হ্যাঁ, কিন্তু কাফেরদের জন্য শাস্তির হুকুম নির্ধারিত হয়ে গেছে। সূরা আজ-জুমার 68-71। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না। ভয় করো সেদিনকে যেদিন একজন অপরজনের কোনো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না এবং অন্য কোনো ধরনের সাহায্যই পাওয়া যাবে না। সূরা আল বাকারা 48। কেয়ামতের দিন হাত ও পা সাক্ষ্য দিবে। উল্লেখিত আয়াতের অর্থ, আজ আমি তোমাদের মুখে মোহর লাগিয়ে দিয়েছি, আমার সাথে তাদের হাত কথা বলবে এবং তারা যা কিছু করেছে সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন 65। কেয়ামত শাস্তির দিন হবে এবং যখন শিঙায় ফুঁক দেয়া হবে সাথে সাথে ঘোষণা করা হবে যে এটি শাস্তির দিন। প্রত্যেকেই আসবে, একজন ফেরেস্তা হাঁকিয়ে নিয়ে আসবে এবং অপর একজন ফেরেস্তা সে ব্যক্তির অপরাধ সম্পর্কে প্রমাণাদি বহন করবে। তাদেরকে বলা হবে, তুমি আজকের দিন সম্পর্কে উদাসীন ছিলে, আজ আমি তোমার চোখের পর্দা অপসারণ করেছি, তাই তোমার দৃষ্টিশক্তি আজ খুবই তীক্ষ্ণ হয়ে গেছে। তার সাথী ফেরেস্তা বলবে, এটা আমলনামা, সর্বদাই আমার নিকট মজুদ ছিল। ফেরেস্তাদেরকে আদেশ দেয়া হবে, তোমরা প্রতিটি নাফরমানকে দোজখে নিক্ষেপ করো যারা নেক কাজে বাধা প্রদান, সীমা অতিক্রম এবং সন্দেহ সৃষ্টি করত, তারা আল্লাহর সাথে অন্য কেউ শরিক করত, তাই তাদেরকে আজ কঠোর আজাবে নিক্ষেপ করো। আর সাথী শয়তান বলবে, প্রভু হে, আমি তো তাকে পথভ্রষ্ট করিনি এবং সে নিজেই ভ্রান্ত পথে অনেক দূর এগিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, আমার সামনে আজ বাকবিতণ্ডা করো না, আমি তো পূর্বেই সতর্ক বাণী পাঠিয়েছিলাম, আমার সামনে কোনো বিষয়ের পরিবর্তন হয় না আর আমি নিজের বান্দাদের উপর জুলুম করি না। সেদিন আমরা দোজককে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? দোজক পাল্টা প্রশ্ন করবে, আরো কিছু অপরাধী আছে কি? আর পরহেজগারদের জন্য বেহেস্তকে নিকটবর্তী করে দেয়া হবে আর তা মোটেই দূরে থাকবে না। বলা হবে, এটি সেই জান্নাত যে সম্পর্কে রুজুকারী ও হেফাজতকারীদের সাথে ওয়াদা করা হয়েছিল। সূরা কাফ 20-32। গুনাহগারদের চেহারা দেখে চেনা যাবে, চেহারা দেখা মাত্রই গুনাহগারদের চেনা যাবে, তাদের মাথার সামনের অংশের চুল এবং পা ধরে টেনে নেওয়া হবে। সূরা আর রহমান। গাফেল লোকেরা সেদিন অনুতাপ করবে, পৃথিবীর উঁচু জায়গাগুলোতে সেদিন পিটিয়ে সমতল করা হবে, তোমার রব আত্মপ্রকাশ করবেন এবং ফেরেস্তারা কাতারে কাতারে হাজির হবেন, দোজককে সকলের সামনে হাজির করা হবে, মানুষ সেদিন তার ভুল বুঝতে পারবে কিন্তু তখন বুঝতে পেরেও কোনো লাভ হবে না, তারা হাত কচলিয়ে বলবে, হায়, নিজের পরকালীন জীবনের জন্য যদি আগেই কিছু সম্বল পাঠাতাম। সূরা আল ফজর 21-24। সেদিন গোপন বিষয় প্রকাশ করা হবে, সেদিন সকল গোপন বিষয় প্রকাশ করে দেয়া হবে, তোমাদের কোনো কথাই গোপন থাকবে না, যার আমলনামা ডান হাতে পৌঁছবে সে বলবে, এই নিন আমার আমলনামা পড়ে দেখুন, দুনিয়াতেও আমার এ ধারণা ছিল যে হিসাব নিকাশের কিতাব এভাবেই আমার হাতে আসবে, এই ব্যক্তি আনন্দের জীবন যাপন করবে, একটি উঁচু বাগানে বাস করবে আর ওই বাগানের বৃক্ষ শাখাগুলো ফলের ভারে নত হয়ে থাকবে। বলা হবে, খুশি মনে খাও ও পান করো, আগেই তুমি এরূপ পুরস্কারের উপযোগী আমল পাঠিয়েছিলে, আর যার আমলনামা বাম হাতে পৌঁছবে সে বলবে, হায়, এই আমলনামা আমাকে না দিলেই ভালো হতো, তাহলে আমার আমলের হিসাব আমি জানতেই পারতাম না, হায়, যদি মরণ এসে আমার জীবন আবার শেষ করে দিত তাহলে কতই না ভালো হতো, আমার ধন সম্পদ কোনো কাজেই এলো না, আমার রাজ্য ও ধ্বংস হয়ে গেল। ফেরেস্তাদের প্রতি আদেশ হবে, তাকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে আগুনে নিক্ষেপ করো এবং শিকলে বেঁধে দাও, ওই শিকল 70 হাত লম্বা হবে। এ ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল না, দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ বোধ করত না, তাই আজ এখানে তাকে সান্ত্বনা দেবার মতো আর কোনো বন্ধুও নেই, আর ঘা থেকে নির্গত পুঁত ছাড়া তার জন্য অন্য কোনো খাদ্যও নেই। এ খাদ্য শুধুমাত্র নাফরমান গুনাহগারদের জন্য, অন্য কারো জন্য নয়। সূরা আল হক 18-37। সেদিন ধোঁয়ার ছায়া হবে, আর বামপাশের লোকদের কি অবস্থা হবে, তারা গরম বাষ্প ও ফুটান্ত পানির মধ্যে থাকবে, সেখানে ধোঁয়ার ছায়া হবে আর ওই ছায়া ঠান্ডাও হবে না, ওর মধ্যে সম্মানজনক অবস্থাও হবে না। সূরা আল আকিয়া 41-44। গুনাহগার মওতকে ডাকবে, যখন আসমান ফেটে যাবে এবং তার রবের হুকুম পালন করবে, আর হুকুম পালনেই তার কর্তব্য, যখন পৃথিবীকে বিস্তীর্ণ করা হবে আর তার ভেতরে যা কিছু আছে সব বের করে দিয়ে সম্পূর্ণ খালি হয়ে যাবে। সে নিজের প্রতিপালকের হুকুম শুনবে, হুকুম শোনাই তার কাজ। হে মানুষ, তোমার প্রভুর সামনে হাজির হবার পথে তোমাকে অনেক যন্ত্রণা সইতে হবে, তারপর তার নিকটে পৌঁছবে। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব সহজ হয়ে যাবে, সে আনন্দে নিজের পরিজনদের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা পেছনে দেয়া হবে সে মওতকে ডাকবে আর আগুনে নিক্ষিপ্ত হবে, কারণ সে নিজের ঘর বাড়িতে নিশ্চিন্তে দিন কাটিয়েছিল। সে মনে করেছিল তার খোদার নিকট তাকে কখনো হাজির হতে হবে না। হা হা, তার রব তাকে দেখছিল। সূরা ইনশিকাক 1-15। কাফেরগণ মাটি হয়ে যেতে কামনা করবে। যেদিন রুহুল কুদুস, জিব্রাইল ফেরেস্তা ও সকল ফেরেস্তাগণ কাতারবন্দী হয়ে দাঁড়াবে, সেদিন কেউ কথা বলতে পারবে না। তবে যাদের স্বয়ং রহমানুর রহিম কথা বলার অনুমতি দিবেন, আর তারাও শুধু ন্যায্য ও সত্য কথাই বলতে পারবেন, সেটা হবে সত্যের দিন। যারা ইচ্ছা করে তারা নিজেদের প্রভুর নিকট ওই দিনের জন্য সঠিক স্থান নির্ণয় করে নিতে পারে। আমরা তোমাদের এক নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছি, সেদিন প্রত্যেকেই নিজ হাতে যে আমল করে পাঠিয়েছিল তা দেখতে পাবে, আর কাফেরগণ বলবে, হায়, আজ যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা 38-40। ভালো মন্দ সব আমল দেখতে পাবে। পৃষ্ঠা 50-51। সেদিন প্রত্যেকেই ভালো মন্দ যা কিছু আমল করেছিল সব দেখতে পাবে। সেদিন তারা আকাঙ্ক্ষা করবে, ওই দিনটি যদি অনেক দূরে হতো তাহলে তারা কিছুকাল এ মহা বিপদ থেকে রেহাই লাভ করত। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন, তিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আলী ইমরান 30। সেদিন কল্পিত সুপারিশকারীরা থাকবে না। পৃষ্ঠা 51। আর তোমরা আমার নিকট সঙ্গীহীন অবস্থায় ফিরে আসবে, যেখানে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। তোমাদেরকে আমি পৃথিবীতে যত ধন সম্পদ দিয়েছিলাম তা তোমরা সেখানেই ছেড়ে এসেছ। এখন তোমাদের সুপারিশকারী লোকেরা কোথায়? তাদেরকে তোমরা আমাদের অংশীদার বিবেচনা করতে। আজ তারা কোথায়? এখন তোমাদের সকল পারস্পরিক সম্পর্ক ও আত্মীয়তা ছিন্ন করা হয়েছে, আর তোমরা যা মনে করতে তা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। সূরা আল আনাম 94। সেদিন সকল মানুষকে জড়ো করা হবে। পৃষ্ঠা 51 ও 52। উল্লেখিত আয়াতের অর্থ, এসব ঘটনাবলীর মধ্যে তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যারা আখেরাতের আজাবকে ভয় করে। আর আখেরাতের দিন সকল মানুষই জড়ো হবে, সেটা হবে একটা দেখার মতো দিন। আমরা শুধু নির্ধারিত সময় পূর্ণ করার জন্য দেরি করেছি। সেদিনটি এসে যাবার পর কোনো মানুষই কথা বলতে পারবে না। তাদের মধ্যে কিছু সংখ্যক হবে দুষ্কৃতিকারী, আর কিছু সংখ্যক হবে সুকৃতিকারী। সূরা হুদ 103-105। গুনাহগারদের গায়ে গন্ধকের জামা থাকবে। পৃষ্ঠা 52। যেদিন এ পৃথিবীর মাটি পরিবর্তিত হয়ে অন্য ধরনের হয়ে যাবে এবং আসমানও বদলে যাবে, সেদিন সকল মানুষই নিজ নিজ কবর থেকে বের হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। আল্লাহ তাআলা সেদিন তার পূর্ণ ক্ষমতায় আত্মপ্রকাশ করবেন, আর গুনাহগারদের সেদিন শেকলে বাধা দেখা যাবে। তাদের পরিধানে গন্ধকের তৈরি জামা থাকবে আর তাদের মুখমণ্ডল আগুনে জ্বলবে। এভাবেই আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মফল দান করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হিসাব মিটিয়ে দিতে সক্ষম। সূরা ইব্রাহিম 48-51। সেদিন অনেকে অন্ধ হবে। পৃষ্ঠা 52। আমি সকল মানুষকে তাদের নেতাগণ সহ ডাকব। সেদিন যাদের কিতাব ডান হাতে দেয়া হবে তারা সানন্দে তা পড়তে শুরু করবে। কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আর এ দুনিয়াতে যে অন্ধ ছিল, আল্লাহর অসংখ্য নিদর্শনের প্রতি চোখ তুলে তাকায়নি, তারা আখেরাতেও অন্ধ হয়েই থাকবে। সহজ সরল পথ থেকে ভ্রষ্ট এসব লোক হেদায়েতের পথ পাবে না। সূরা বনী ইসরাঈল 71-72। অনেক অন্ধ বোবা ও কালা হবে। পৃষ্ঠা 53। আর আমরা কিয়ামতের দিন তাদেরকে উপর করে অন্ধ, বোবা ও কালা অবস্থায় উঠাব। তাদের গন্তব্যস্থল হবে দোজখ। প্রতিবার যখন আগুনের তেজ কিছু কম হয়ে আসবে, তখন আমরা ওকে আরো প্রজ্বলিত করব। সূরা বনী ইসরাঈল 97। মানুষ উলঙ্গ হয়ে হাজির হবে। পৃষ্ঠা 53। আর হে রাসূল, সে দিনটির কথা স্মরণ করুন যেদিন আমি পাহাড়গুলোকে স্থানচ্যুত করব, আর পৃথিবীর পিঠ সমতল দেখা যাবে। সকল মানুষকেই আমি একত্রিত করব, তাদের মধ্য থেকে কাউকেও রেহাই দেয়া হবে না, আর সকলকে সারিবদ্ধ অবস্থায় আপনার মনিবের সামনে হাজির করা হবে। তাদের লক্ষ্য করে বলব, তোমরা তো আজ উলঙ্গ হয়ে হাজির হয়েছ, যেভাবে আমি তোমাদের প্রথমবার দুনিয়াতে সৃষ্টি করেছিলাম। তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো সময় নির্ধারণ করিনি। আর মানুষের আমলনামা তাদের হাতে দেয়া হবে, তখন আপনি দেখতে পাবেন গুনাহগারেরা তাদের আমলনামা দেখে কিরূপ ভীত হয়। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কি ধরনের আমলনামা! ছোট বড় যা কিছু করেছিলাম সব কিছুই এতে লেখা রয়েছে, কিছুই তো বাদ পড়েনি। আর দুনিয়াতে যে যা করেছিল সব কিছুই সামনে হাজির হবে, আপনার মনিব কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করবেন না। সূরা আল কাহাব 47-49। অপরাধীরা বলবে, দুনিয়াতে মাত্র এক ঘন্টা ছিলাম। পৃষ্ঠা 54। কেয়ামতের দিন অপরাধীরা নিজেদের সম্পর্কে নিরাশ হয়ে পড়বে। যাদের তারা আল্লাহ তাআলার সাথে শরীক বিবেচনা করত, তারা কেউ সেদিন সুপারিশ করতে এগিয়ে আসবে না। তারা সেদিন তাদের কল্পিত খোদাদের প্রতি নারাজ হয়ে তাদের পরিত্যাগ করবে। সূরা আর-রুম 12-14। সেদিন অপরাধীগণ শপথ করবে, তারা বলবে, আমরা দুনিয়াতে এক ঘন্টার বেশি সময় থাকিনি। এটা হবে তাদের মিথ্যা ভাষণ। যাদের জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে, তোমরা তো কিয়ামত পর্যন্ত সেখানে ছিলে, আর এটাই সে মহাদিন, কিন্তু তোমরা এই দিনকে বিশ্বাস করতে না। তাই সেদিন গুনাহগারদের কোনো ওজুরি কবুল করা হবে না। সূরা রুম 55-57। শুধু নেক আমলেরই ওজন হবে। পৃষ্ঠা 54-55। তারপর আমরা তাদের সকল বিষয়ে অবগত করাব, আর আমরা তো কখনো অনুপস্থিত ছিলাম না, তাই তাদের সমুদায় আমল আমাদের জানা। সেদিন একমাত্র নেক আমলেরই ওজন হবে, তাই যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই কল্যাণ লাভ করবে, আর যাদের ওজন হালকা হবে তারাই আমাদের আয়াতগুলোর প্রতি জুলুম করে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। সূরা আল আরাফ 7-9। ডানে ও বামে নিজেরই আমল দেখতে পাবে। পৃষ্ঠা 55। আদি বিন হাতিম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, হাশরের দিন তোমাদের প্রত্যেকের সাথে পরওয়ারদিগার সরাসরি কথা বলবেন, মধ্যস্থলে কোনো ভাষ্যকার বা অন্য কোনো বাধা থাকবে না। বান্দা যখন ডান দিকে তাকাবে তখন নিজের আমল ছাড়া কিছুই দেখতে পাবে না, আর যখন বাম দিকে তাকাবে তখনও নিজেরই আমল দেখতে পাবে, আর সামনের দিক তাকালে দেখবে শুধুই আগুন। সুতরাং হে লোকগণ, দোজখের আগুন থেকে আত্মরক্ষা করো। অন্তত শুকনো খেজুরের একটি টুকরোকে উপলক্ষ করে হলেও দোজখের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। অষ্টম পরিচ্ছেদ, দোজখ। পৃষ্ঠা 56। যারা আল্লাহর দুনিয়ায় বাস করে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করার পরও আল্লাহরই অবাধ্য হয়, আল্লাহ তাআলা যেসব কাজ করার হুকুম দিয়েছেন তা করে না, এবং যা যা করতে নিষেধ করেছেন সেসব কাজে খুব তৎপর থাকে, যারা আল্লাহর কথা অমান্য করে এবং আল্লাহর নাফরমান শয়তান ও অন্যান্য খোদাদ্রোহী মানুষের কথা মতো জীবনযাপন করে, তাদেরই শাস্তির জন্য দোজখ তৈরি করা হয়েছে। দোজখের শাস্তি ও কষ্ট কি পরিমাণ যন্ত্রণাদায়ক হবে তা আমাদের পক্ষে সম্মুখ বুঝে ওঠা সম্ভব নয়। যেমন শৈশবে যৌবনের আনন্দ ও যৌবনে বার্ধক্যের কষ্ট বোঝা যায় না, তেমনি দুনিয়ার জীবনে দোজখের আজাব ও তীব্রতা অনুভব করা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের বোধশক্তির উপযোগী ভাষায় দোজখের কিছু চিত্র তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এ বিষয়ে অনেক কথা বলেছেন। আমরা এখানে পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কিছু নমুনা তুলে ধরছি। মানুষ ও পাথর দোজখের ইন্ধন হবে। দোজখের আগুনকে ভয় কর, ওই আগুনের ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, আর তা কাফেরদের জন্য প্রজ্বলিত করা হয়েছে। সূরা বাকারা 24। গায়ের চামড়া আগুনে জ্বলবে। যারা আমার আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করেছে তাদের আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব। তাদের গায়ের চামড়া আগুনে বিগলিত হয়ে যাবার পর আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব, যেন তারা খুব বেশি করে আজাবের স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ পরাক্রমশালী এবং তিনি তার সিদ্ধান্তকে কার্যকারী করার উত্তম পন্থা জানেন। সূরা নিসা 56। অপরাধীরা আবার দুনিয়ায় আসতে চাইবে। পৃষ্ঠা 57। হে রসুল, আপনি যদি তাদের সে সময় দেখেন যখন তাদের দোজখের কিনারায় দাঁড় করানো হবে, তারা তখন বলবে, হায়, যদি কোনো উপায় দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে আল্লাহর আয়াতকে আর কখনো মিথ্যা বলে উড়িয়ে দিতাম না এবং ইমানদারদের সাথে সামিল হয়ে যেতাম। যে সত্যকে এতদিন তারা চাপা দিয়ে রেখেছিল তা বাস্তবে রূপ ধারণ করে সামনে হাজির হবার দরুনই তারা এরূপ বলবে। নতুবা তাদের আবার আগের জীবনে ফিরিয়ে দিলে আবার তারা সেসব কাজই করবে যা করতে তাদের নিষেধ করা হয়েছে। তারা তো মিথ্যাবাদী। আজ তারা বলেছে যে দুনিয়ার জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে আর কখনো জীবিত হব না। আপনি যদি তখনকার দৃশ্য দেখেন যখন তারা তাদের রবের সামনে খাড়া হবে, তাদের রব তাদের জিজ্ঞেস করবে, এসব কি বাস্তব সত্য নয়? তারা জবাবে বলবে, হে আমাদের রব, এসবই বাস্তব সত্য। আল্লাহ তখন বলবেন, তাহলে আজ অস্বীকার করার আযাব ভোগ করো। আল্লাহর সামনে হাজির হবার খবরটিকে যারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তারা আজ ক্ষতির সম্মুখীন। অতর্কিতে নির্দিষ্ট সময়টি যখন এসে যাবে তখন তারা বলবে, বড়ই দুঃখের কথা, আমাদের বিরাট ভুল হয়ে গেছে। নিজেদের পিঠে সেদিন তারা গোনার বোঝা বয়ে নিয়ে চলবে। দেখো কেমন মন্দ বোঝা এরা বইছে। সূরা আল আনাম 27-31। প্রত্যেক জাহান্নামী দল পূর্ববর্তী দলকে দোষারোপ করবে। পৃষ্ঠা 58। আল্লাহ তাআলা বলবেন, তোমরাও ওই জাহান্নামে যাও যেখানে তোমাদের পূর্ববর্তী জিন ও মানুষ গিয়েছে। প্রত্যেক দল জাহান্নামে প্রবেশ করার সময় তাদের পূর্ববর্তী দলের উপর লানত বর্ষণ করবে। সকলে যখন এক জায়গায় জড়ো হবে তখন প্রত্যেক দল তাদের পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে রব, এ লোকেরাই আমাদের বিপদগামী করেছে, তাই এখন তাদের দ্বিগুণ সাজা দাও। উত্তরে বলা হবে, প্রত্যেকের জন্যই দ্বিগুণ সাজা রয়েছে, অথচ তোমরা তা জানো না। আর প্রথম দল দ্বিতীয় দলকে বলবে, আমরা যদি অপরাধী হয়েই থাকি তাহলে তোমরাই বা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলে, যখন নিজেরা যা কিছু অর্জন করেছ তারই প্রতিফলস্বরূপ আজাবের স্বাদ গ্রহণ করো। নিশ্চয়ই জেনে রাখো, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেবার চেষ্টা করেছে এবং হটকারিতা করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করার মতোই তাদের জান্নাতে প্রবেশ অসম্ভব। আমার নিকট অপরাধীদের জন্য এরূপ শাস্তি রয়েছে, জাহান্নামী তাদের বিছানা এবং জাহান্নামী তাদের গায়ের আবরণ। জালিমদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। সূরা আল আরাফ 38-41। সেদিন দোষ স্বীকার করেও রেহাই পাবে না। পৃষ্ঠা 59। যখন সিঙায় ফুক দেয়া হবে তখন বংশ গোত্র ও জাতির পার্থক্য মিটে যাবে। মানুষ পরস্পরের সাথে জিজ্ঞাসাবাদ ভুলে যাবে। যাদের নেক আমল ভারী হবে তারাই কৃতকার্য, আর যাদের নেক আমল হালকা হবে তারাই হচ্ছে ওইসব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছিল। তারা চিরকাল দোজখে বাস করবে। সেখানে তাদের মুখমণ্ডল আগুনে ঝলসে যাবে এবং তাদের অবস্থা হবে খুবই শোচনীয়। প্রশ্ন করা হবে, আমার আয়াতসমূহ কি তোমাদেরকে পড়ে শোনানো হয়নি, আর তোমরা কি ওগুলোকে মিথ্যা প্রতিপন্ন করনি? তারা বলবে, হে আমাদের মনিব, আমরা দুষ্কর্মে লিপ্ত ছিলাম এবং একটি গোমরাহ দলে সামিল হয়ে গিয়েছিলাম। হে আমাদের রব, এ আজাব থেকে আমাদের একবার বের করে দাও। আমরা যদি পুনরায় আগের মতোই কাজ করি তাহলে অবশ্যই আমরা জালিম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অভিশপ্ত হয়ে এ আজাবের মধ্যে থাকো, আমার সাথে কোনো কথা বলো না। আমার বান্দাদের মধ্যে এমন একটি দলও ছিল যারা বলত, হে রব, আমরা ঈমান এনেছি, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ার আধার। তোমরা তাদের বিরূপ করতে, এমনকি দুনিয়ায় মত্ত হয়ে তোমরা আমার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলে, আর তোমরা নেক লোকদের প্রতি হাসি তামাশা করতে। আজ আমি তাদের সবরের প্রতিদান দিয়েছি, আর তারা তাদের বাঞ্ছিত স্থানে পৌঁছে গেছে। সূরা মুমিন 101-111। সবর করা ও না করা সমানই হবে। পৃষ্ঠা 60। যেদিন তাদের দোজখের আগুনে নিক্ষেপ করা হবে, বলা হবে, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতে, এটা কি জাদু অথবা তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? এর ভেতরে প্রবেশ করো। আজ সবর করা বা না করা সমান কথা। তোমরা যা কিছু করে এসেছ তার প্রতিফল অবশ্যই দেয়া হবে। সূরা আত-তূর 13-16। দোজখবাসীরা জান্নাতবাসীদের ডেকে বলবে। পৃষ্ঠা 60। আর দোজখবাসীগণ জান্নাতবাসীদের ডেকে বলবে, আমাদের দিকে কিছু পানি ছুড়ে দাও, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তার কিছু অংশ আমাদের জন্য পাঠাও। তারা জবাবে বলবে, যারা দিনকে খেল ও তামাশার বিষয় পরিণত করেছিল তাদের জন্য আল্লাহ এ রিজিক হারাম করে দিয়েছেন, আর দুনিয়ার জীবন তাদেরকে ধোকায় নিক্ষেপ করেছিল। আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তাদেরকে ঠিক সেভাবেই ভুলে গিয়েছি যেভাবে তারা এদিনকে ভুলে গিয়েছিল এবং আমার আয়াতগুলোকে বিদ্রুপের বিষয় পরিণত করেছিল। সূরা আল আরাফ 50-51। দোজখবাসীরা আফসোস করবে। পৃষ্ঠা 61। উল্লেখিত আয়াতের অর্থ, আর কাফেরদের জন্য নির্ধারিত রয়েছে দোজখের আজাব, এবং ওটা খুবই মন্দ জায়গা। যখন তাদের তাতে নিক্ষেপ করা হবে তখন তারা দোজখের গর্জন শুনতে পাবে এবং দোজখের তেজ ক্রমেই বাড়তে থাকবে। মনে হবে যেন দোজখ রাগে ফেটে পড়বে। যখন কোনো দলকে দোজখে নিক্ষেপ করা হবে তখন দোজখের দারোগা জিজ্ঞেস করবেন, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাদের মিথ্যাবাদী বলেছি এবং জবাব দিয়েছি, আল্লাহ কিছুই নাজিল করেনি, বরং তোমরাই গোমরাহির মধ্যে রয়েছ। তারা আরো বলবে, হায়, যদি তাদের কথা শুনতাম এবং নিজেদের বুদ্ধি খাটাতাম তাহলে আজ আমরা দোজখীদের মধ্যে সামিল হতাম না। তারা নিজেদের দোষ স্বীকার করবে, তাই দোজখবাসীদের জন্য আল্লাহর রহমত থেকে দূরত্ব। সূরা মুলক 6-11। নেতাদের অন্ধ অনুসরণের ফলে। পৃষ্ঠা 61। যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করে জ্বালানো হবে সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহ ও রসুলের আনুগত্য করতাম তবে কতই না ভালো হতো। তারা আরো বলবে, আমরা আমাদের নেতা ও বড় বড় লোকদের অনুসরণ করেছিলাম, তারাই আমাদের গোমরাহ করে দিয়েছিল। হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ আজাব দান করুন এবং তাদের উপর কঠোর লানত বর্ষণ করুন। সূরা আহজাব 66-68। ফুটন্ত ডেক্সি। পৃষ্ঠা 62। হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোজখী লোকদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে হালকা সাজা পাবে সে ব্যক্তির জুতা ও জুতার ফিতা আগুনের তৈরি হবে। এ আগুনের তাপে জ্বলন্ত উনুনের উপর বসানো ডেকচিতে যেভাবে তরল পদার্থ টকবক করে ঠিক সেভাবে তার মাথার মগজ ফুটবে। সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে তার চেয়ে বেশি সাজাও অন্য কেউ ভোগ করতে পারে, অথচ এ ব্যক্তি সকলের চেয়ে কম সাজা ভোগ করবে। বুখারী ও মুসলিম। নবম পরিচ্ছেদ, বেহেশত। পৃষ্ঠা 63। বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ অসীম। মা নিজের সন্তানকে যেরূপ মহব্বত করেন তার চেয়ে অনেক গুণে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে। বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে চলতে শুরু করে তাহলে আল্লাহ তাআলা দৌড়ে এগিয়ে এসে বান্দাকে নিজের অপার দয়ায় বেষ্টন করে দেন। এহেন বান্দা যদি আল্লাহর মর্জি মতো জীবনযাপন করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি যে কি পরিমাণ খুশি হন তা বলে শেষ করা যায় না। তাই তিনি তার নেক বান্দাদের জন্য পরকালে অফুরন্ত নিয়ামত ও পুরস্কারের ব্যবস্থা করেছেন। এ নিয়ামত ভরা স্থানের নাম বেহেশত। আল্লাহ তাআলা বেহেশতে মুমিনদের জন্য যেসব নিয়ামত সাজিয়ে রেখেছেন তা কোনো চোখ কোনোদিন দেখেনি এবং এ সম্পর্কে কোনো ধারণা করাও মানুষের সাধ্য শক্তির অতীত। কোরআন পাকে এবং হাদিস শরীফে বেহেশতের যেসব বর্ণনা পাওয়া যায় তা থেকে আমরা কিছু নিম্নে উল্লেখ করছি। বেহেশত চিরস্থায়ী সুখের স্থান হবে। পৃষ্ঠা ৬৩। যারা ইমান ও নেক আমল নিয়ে এসেছে তাদের আমি অবশ্যই এমন বাগানে প্রবেশ করতে দিব যার নিজ দিয়ে নহর প্রবাহিত রয়েছে, আর তারা সেখানে চিরকাল সুখে বাস করবে। সূরা আন-নিসা ১২২। পরহেজগারদের জন্য যেসব বাগানের ওয়াদা করা হয়েছে সেগুলোর নিজ দিয়ে নহর প্রবাহিত আছে, তার খাদ্য ও ছায়া চিরস্থায়ী। যারা আল্লাহ তাআলাকে ভয় করে জীবন কাটায় তাদের জন্যই এ বাসস্থান। সূরা আর-রাদ ৩৫। এবং আল্লাহ ভীরুদের জন্য উত্তম স্থান নির্ধারণ আছে, চিরস্থায়ী বাগান, যেগুলোর দরজা সর্বদাই নেক লোকদের জন্য খোলা থাকবে। তারা সেখানে ঠেস দিয়ে বসবে এবং নানা জাতীয় ফল ও পানীয় সরবরাহ করার জন্য আদেশ দিবে। ঘোষণা করা হবে, বিচারের পর তোমাদের যা যা দেবার ওয়াদা করা হয়েছিল তা এই, নিশ্চয়ই আমাদের দেয়া এ রিজিক কখনো শেষ হবে না। সূরা সাদ ৪৯-৫৪। বেহেশতে দ্বিতীয়বার মৃত্যু হবে না। পৃষ্ঠা ৬৪। নিশ্চয়ই পরহেজগারগণ শান্তিপূর্ণ স্থানে থাকবে, যেখানে রয়েছে বাগান ও প্রস্রবণ। তারা মিহীন ও মজবুত সুতার কাপড় পরে মুখোমুখি বসবে, আর বড় বড় চোখওয়ালি গৌর বর্ণের স্ত্রীগণ তাদের নিকটে থাকবে। অত্যন্ত শান্ত পরিবেশে তারা নানাবিধ ফল খাবে। প্রথম মৃত্যুর পর আর তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। দোজখের আগুন থেকে তারা সুরক্ষিত থাকবে। সূরা দুখান ৫১-৫৬। বেহেশতে দুঃখ থাকবে না, সেখানে তাদের কোনো দুঃখই স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদের বের করাও হবে না। সূরা আল-হাজর ৪৮। সুখ শান্তি ও আনন্দের পরিবেশ হবে। পৃষ্ঠা ৬৫। আল্লাহ তাআলা তাদেরকে ওই দিনের কঠোরতা থেকে রক্ষা করবেন। তারা সুখের জীবন ও মনের আনন্দ উপভোগ করবে। পৃথিবীতে ধৈর্যশীল জীবন যাপনের পুরস্কার স্বরূপ বসবাসের জন্য বাগান ও পরিধানের জন্য তাদের রেশমি পোশাক দেয়া হবে। তারা গদির উপর ঠেস দিয়ে বসবে, যেখানে সূর্যের তাপ অথবা ঠান্ডা থাকবে না। ফলন্ত গাছের ছায়াময় শাখাগুলো নত হয়ে থাকবে এবং ফলের গুচ্ছগুলো তাদের সামনে ঝুলবে। রূপার তৈরি বাসন এবং স্বচ্ছ কাচের পানপাত্র দিয়ে সেবকগণ তাদের চারপাশে চলাফেরা করবে। ওইসব কাচও বিশেষ মাপ অনুসারে রূপারি তৈরি হবে। সেখানে তারা শুকনো আদা মেশানো পানপত্র থেকে পান করবে। বেহেশতের একটি প্রস্রবণের নাম সালসাবিল। স্থায়ী আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট সেবকগণ তাদের সেবা যত্নে নিয়োজিত থাকবে। সেবকদের দিকে তাকালে তাদের মুক্তার মতো দেখা যাবে। বেহেশতের যেদিকেই তারা দৃষ্টি নিক্ষেপ করবে অসংখ্য নিয়ামত বিলাস দ্রব্য ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের সবুজ নরম ও ভারী রেশমের তৈরি পোশাক দেয়া হবে, আর তারা রূপার তৈরি কঙ্কন পরিধান করবে এবং তাদের রব তাদেরকে পবিত্র শরাব পান করাবেন। সূরা আদ-দাহর ১১-২১। দুনিয়ার ফলের মতো ফল থাকবে। পৃষ্ঠা ৬৬। জান্নাতের বাগান থেকে তাদের কোনো ফল খেতে দেয়া হলে তারা বলবে, আগে দুনিয়াতে আমাদের যেসব ফল দেয়া হয়েছিল এগুলো তো হুবহু সেগুলোরই মতো। অবশ্যই তাদের দুনিয়ার ফলের সাদৃশ্য ফল দেয়া হবে। সূরা আল-বাকারা ২৫। যা পেতে ইচ্ছা হবে তাই পাওয়া যাবে। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। সেখানে জান্নাতে তোমরা মনে মনে যা পেতে ইচ্ছা করবে অথবা প্রকাশ্য যা চাইবে তাই মজুদ থাকবে। সূরা হামিম সাজদা ৩১। ফেরেশতারা বেহেশতবাসীদেরকে সালাম জানাবে। তারা চিরস্থায়ী বাগানগুলোতে প্রবেশ করবে। তাদের মাতা পিতা পূর্বপুরুষ এবং তাদের মধ্য থেকে যারা সৎ কাজ করেছিল তারাও তাদের সাথে থাকবে। ফেরেশতাগণ সকল দরজা দিয়ে প্রবেশ করবে আর বলবে, তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। তোমরা দুনিয়াতে সবর করেছিলে তাই উত্তম বাসস্থান লাভ করেছ। সূরা আর-রাদ
23-24। অকল্পনীয় পুরস্কার দেয়া হবে, পৃষ্ঠা 66। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য যা কিছু রেখেছি তা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন এ বিষয়ে কিছু শোনেনি এবং কোনো অন্তর কোনোদিন তা ধারণা করতে পারেনি। জান্নাতে যা কিছু আছে তা দুনিয়ার দ্রব্যাদির সাথে নাম ছাড়া অন্য কোনো দিক থেকেই এরূপ হবে না। বুখারি মুসলিম হাদিসে কুদসি। কেউ বৃদ্ধ, অসুস্থ কিংবা মৃত্যুর সম্মুখীন হবে না, পৃষ্ঠা 67। জান্নাতে ঘোষণা করা হবে, তোমরা সুস্থ থাকবে, কখনো রুগ্ন হবে না, তোমরা চিরকাল বেঁচে থাকবে, কখনো মরবে না, তোমরা সর্বদা যুবক থাকবে, কখনো বুড়ো হবে না, সদা সর্বদা খুশি থাকবে, কখনো শোকগ্রস্ত হবে না। বুখারি। নিম্নতম মর্যাদার বেহেস্তি যা পাবে, পৃষ্ঠা 67। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, আয় আল্লাহ তাআলা, বেহেস্তিদের মধ্যে নিম্নতম মর্যাদার ব্যক্তিকে? জবাব দেয়া হয়েছিল, যে ব্যক্তি সকলের শেষে বেহেস্তে আসবে তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি কোথায় যাব? সকল বেহেস্তিগণই নিজ নিজ জায়গায় পৌঁছে গেছে এবং তোমার সকল নিয়ামত দখল করে নিয়েছে। জিজ্ঞেস করা হবে, দুনিয়ার বাদশাহদের নিকট যা ছিল না তা তোমাকে দান করলে তুমি কি খুশি হবে? সে আরজ করবে, মাবুদ, আমি সন্তুষ্ট হব। আল্লাহ বলবেন, তোমাকে এর দ্বিগুণ, তিনগুণ, এমনকি চারগুণ দেয়া হল। সে ব্যক্তি বলবে, পরওয়ারদিগার, আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ বলবেন, তোমার জন্য ওসব তো আছেই, এখন তারও দ্বিগুণ। সে ব্যক্তি আবার বলবে, মাবুদ, আমি রাজি হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, এতৎসঙ্গে তোমার অন্তরে যেসব বাসনা রয়েছে এবং তোমার চোখ যা যা দেখে শান্তি পায় তা সবই তোমার জন্য বরাদ্দ হল। তিরমিজি। দিদারে ইলাহি হবে সব থেকে পছন্দনীয়, পৃষ্ঠা 67। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দিদার, দর্শন লাভ করার চেয়ে অধিক প্রিয় ও পছন্দনীয় কিছুই দান করবেন না। তিরমিজি। বেহেশত ও দোজখের বেষ্টনী, পৃষ্ঠা 67 ও 68। আল্লাহ তাআলা বেহেশত ও দোজখ সৃষ্টি করে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বেহেশত দেখে আসার হুকুম দেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত ও তার সমুদ সম্ভার দেখে আরজ করেন, আপনার ইজ্জতের কসম, এসব সুখ সম্পদের খবর যারা শুনবে তারাই এখানে আসার জন্য প্রাণপণ শক্তিতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা হুকুম করলেন, বেহেশতকে দুঃখ কষ্ট দিয়ে ঘিরে দাও। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত দেখে আরজ করলেন, আপনার ইজ্জতের কসম, আমার ভয় হচ্ছে যে আপনার একজন বান্দাও বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা পুনরায় আদেশ করলেন, এবার দোজখ দেখে এসো। হযরত জিব্রাইল আলাইহিসসালাম গিয়ে দেখতে পেলেন, দোজখের এক অংশ অপর অংশকে গিলে খাচ্ছে। তিনি আরজ করলেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এ দোজখের বিবরণ শুনবে সেই দোজখ থেকে নিজেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা হুকুম করলেন, দোজখকে লোভ ও যৌন আকাঙ্ক্ষা দিয়ে ঘিরে দাও। তারপর হযরত জিব্রাইল পুনরায় দোজখ দেখে আরজ করলেন, আপনার ইজ্জতের কসম, আমার আশঙ্কা হয় যে দোজখের কবল থেকে একজন মানুষও রেহাই পাবে না। তিরমিজি। দশম পরিচ্ছেদ, মুসলমান একটি উম্মত, পৃষ্ঠা 69 ও 70। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের দাঁড় করানো হয়েছে। সূরা আলে ইমরান 110। পুনরায় সূরা আল বাকারায় 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান্নাস, এবং এরূপেই আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মতে পরিণত করেছি, যেন তোমরা মানবজাতির উপর সাক্ষী হতে পারো। উপরের আয়াত দুটিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উম্মত বলে আখ্যায়িত করেছেন। উম্মত অর্থ দল, মণ্ডলী ইত্যাদি। উম্মত এবং প্রচলিত জাতির পার্থক্য এই যে, জন্ম থেকে জাতি,
অর্থাৎ মানুষ ইংরেজি ভাষাভাষীর ঘরে জন্মালে সে ইংরেজ জাতির মধ্যে সামিল, আর ব্রাহ্মণের ঘরে যে জন্মগ্রহণ করে সেই ব্রাহ্মণ। এ ধরনের জাতির মধ্যে সামিল হবার জন্য জ্ঞান বা চরিত্রের কোনো শর্ত নেই, কোনো বিশেষ গুণ থাকার প্রয়োজন নেই। কিন্তু উম্মত সেরূপ নয়, তাই আল্লাহ তাআলা মুসলমানদের একটি উম্মত বলে ঘোষণা করার সাথে সাথেই তার গুণাবলী বলে দিয়েছেন। ইসলামকে যারা স্বেচ্ছায় স্বজ্ঞানে কবুল করে নেয় তারাই মুসলমান, আর যে ব্যক্তি ইসলামের ঘোর বিরোধী, কাল সে ইসলাম কবুল করে নেবার পর এ দিনের হেফাজতের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে তৈরি হয়ে যায়। আবার শুধু মুসলমানই নয়, নবীদের সন্তান হয়েও যদি কেউ ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে সে মুসলমান উম্মত থেকে খারিজ হয়ে যায়। হযরত নূহ আলাইহিসসালামের পুত্র কিনান ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় তাকে কাফেরদের সাথেই ধ্বংস করে দেয়া হয়। নবীর পুত্র বলে তাকে মোটেই রেহাই দেয়া হয়নি, বরং তার জন্য দোয়া করতে গিয়ে হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহর নিকট থেকে ধমক খেতে হয়েছে। অপরদিকে খোদাদ্রোহী নমরুদ বাদশার প্রধান পৌত্তলিক পুরোহিতের পুত্র হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শিরিক ত্যাগ করে ইসলাম কবুল করেন এবং আল্লাহর নবী হয়ে যান। তাহলে প্রমাণিত হল যে মুসলমানই কোনো স্থায়ী ইজারাদারি নয়। যারা ইসলামকে কবুল করে না তারা মুসলমানের ঘরে জন্মালেও উম্মত থেকে বের হয়ে যায়, আর যারা ইসলামকে কবুল করে তাদের ভাষা ও গায়ের রং, বংশ ও দেশ যাই হোক না কেন, তারা মুসলমানদের উম্মতে সামিল হয়ে যায়। শুধু সামিল নয়, এলম ও আমল আখলাকের উৎকর্ষ সাধন করে তারা উম্মতের ইমাম বা নেতাও হয়ে যেতে পারে। তাই মুসলমানকে আল্লাহ উম্মত আখ্যা দিয়েছেন। উম্মতের বৈশিষ্ট্য পৃষ্ঠা 70, 71 ও 72। মুসলমান উম্মতে সামিল হবার প্রথম শর্ত, ইসলামকে বুঝে শুনে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে গ্রহণ করতে হবে। যে ব্যক্তি না জেনে ইসলামকে কবুল করে সে যে কোনো সময় গুমরাহ হয়ে যেতে পারে। ইসলামের কালেমা পড়ে সে আল্লাহর সাথে কি ওয়াদা করেছে এবং ইসলাম কবুল করার পর তাকে কি ছাড়তে হবে ও কি করতে হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে যারা ইসলাম কবুল করে তাদের গোমরা হবার কোনো ভয় থাকে না। দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের ওঠা বসা, চালচলন ও যাবতীয় কার্যকলাপে ইসলামী রীতিনীতি মেনে চলা। মুসলমানদের কথাবার্তা, চালচলন ও কার্যকলাপ দেখেই বোঝা যাবে যে তারা আল্লাহ ও রসুলের পথে জীবনযাপনকারী। অমুসলমান ও আল্লাহর নাফরমানদের জীবনের সাথে তাদের জীবনের কোনোই মিল থাকবে না। তৃতীয়ত, মুসলমানগণ তাদের সন্তান সন্ততিকে আল্লাহ ও রসুলের পথে জীবনযাপন করার শিক্ষা দান করবে। তারা যেমন মুখে মুখে তাদের সন্তান সন্ততিদেরকে মুসলমান হয়ে জীবনযাপনের শিক্ষা দিবেন, তেমনি নিজেরা ইসলামের মোতাবেক জীবনযাপন করার ভিতর দিয়ে সন্তানদের সামনে ইসলামের নমুনা তুলে ধরবেন। মুসলমানগণ ঘরে, সমাজে, স্কুলে, কলেজে, আদালতে, হাট বাজারে, সরকারি অফিসে, সকল স্থানে আল্লাহ ও রসুলের শিক্ষা ও হুকুম মোতাবেক যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে এমন পরিবেশ কায়েম করবে যেন মুসলমানদের সন্তান সর্বত্র আল্লাহর ইসলামেরই বাস্তব নমুনা দেখতে পায়। তাহলে ভবিষ্যৎ বংশধরগণ কখনো বিপদগামী হতে পারবে না। সন্তান সন্ততিকে খাঁটি মুসলমান বানানোর শত চেষ্টা সত্ত্বেও দু এক ক্ষেত্রে সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। ওইসব বিপদগামী সন্তানদের সংশোধনের জন্য তাদের বোঝানো এবং এ চেষ্টা ফলবতী না হলে হাত কাটা, বেত্রাঘাত, প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ড ইত্যাদি ধরনের কঠোর শাস্তির ব্যবস্থা কার্যকারী থাকলে উম্মতের ভিতরে ইসলাম বিরোধী মহল গজিয়ে উঠতে পারবে না, এবং যদি গজায় তাহলে উম্মতের দেহ থেকে ওটাকে দুষ্ট ক্ষতের মতো অস্ত্র পাচার করে বিচ্ছিন্ন করে দিতে হবে। কারণ দুনিয়াতে যারা ন্যায় নীতি ও শান্তির বাণী বহন করবে তারা নিজেরাই যদি পথভ্রষ্ট হয় তাহলে চলবে কি করে? শরীরের কোনো অংশে বিস্ফোরণ হলে যেমন সমগ্র শরীরের নিরাপত্তার জন্য দূষিত অংশ কেটে ফেলতে হয়, তেমনিভাবে উম্মতের ভিতরে ইসলাম বিরোধী মহল গজিয়ে উঠলে তাকেও উম্মতের কল্যাণের খাতিরে শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া জরুরি হয়ে দেখা দেয়। চতুর্থত, তাবলিগ ও প্রচারের মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের উম্মতে যোগদানের সুযোগ সৃষ্টি, একদিকে উম্মতের মধ্যে যেমন ইসলাম বিরোধী গজানোর সম্ভব, তেমনি উম্মতের বাইরে বহু লোক ইসলাম গ্রহণ করার উপযোগী থাকতে পারে। তাদের নিকট ঠিক ঠিকভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরলে তারাও ইসলাম গ্রহণ করে মুসলিম উম্মতে সামিল হতে পারবে। শুধু সামিলই নয়, আল্লাহর দিনকে দুনিয়ায় প্রচার করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। মানুষের শরীর থেকে প্রস্রাব, পায়খানা, ঘাম, বমি ইত্যাদির মাধ্যমে সকল দূষিত বস্তু বের হয়ে যায়। আবার শরীরের ক্ষয় পূরণ ও স্বাস্থ্য রক্ষার জন্য তাজা খাদ্য গ্রহণও দরকার। যদি কোনো ব্যক্তির প্রস্রাব, পায়খানা বন্ধ হয়ে যায় অথবা সে যদি খেতে না পারে তাহলে তার মৃত্যু অনিবার্য। মুসলমান উম্মাতের ভেতর থেকে ইসলাম বিরোধীদের বের করা এবং দাওয়াতের মাধ্যমে বাইরের লোককে উম্মতে সামিল করার ব্যবস্থা বিকল হলেও উম্মাতের মৃত্যু হয়ে যায়। যা বাকি থাকে তা হচ্ছে উম্মতের লাশ। শুধু লাশ যখন থাকে তখন উম্মতের নাম ব্যবহার করে একটি নিছক জাতি, অর্থাৎ মুসলমানদের ঘরে জন্ম নিয়েই মুসলমান, খোদার নাফরমানি করে চুরি, ডাকাতি, কুফরি, শিরক ও সকল প্রকার ইসলাম বিরোধী কাজে রাত দিন লিপ্ত থাকা সত্ত্বেও মুসলমানই যায় না। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে ডাক্তারের ছেলে ডাক্তারি না জেনে ডাক্তারের সন্তান হবার কারণেই চিকিৎসক হতে পারে না। যদি কেউ তাকে চিকিৎসক নিয়োগ করে তাহলে তার দ্বারা রোগের আরোগ্য সাধন কিছুতেই সম্ভব হয় না। অনুরূপভাবেই ইঞ্জিনিয়ারের ছেলে শুধু পিতৃ পরিচয়ের দরুন ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হয় না। দুনিয়ার কোনো পেশাতেই উত্তরাধিকার নেই, প্রত্যেকেই সে কাজ শিখতে ও জানতে হয়। কিন্তু উম্মত বা জাতিতে পরিণত হলে তাদের এমন হাস্যকর অবস্থা হয় যে তারা উম্মতের নামে পরিচিত হলেও তাদের মধ্যে উম্মতের কোনো গুণাবলীই থাকে না। এ ধরনের উম্মত দুনিয়ায়ও তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয় এবং আখেরাতেও তাদের কঠোর আজাবে ভুগতে হবে। একাদশ পরিচ্ছেদ, মুসলিম উম্মতের দায়িত্ব, পৃষ্ঠা 73 থেকে 75। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় যে দুনিয়ার অসংখ্য জাতির মতো অসংখ্য মুসলমানও নিছক একটি জাতি নয়, বরং সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করার জন্য এ দলের সৃষ্টি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর তোমরা আল্লাহর প্রতি গভীরভাবে বিশ্বাসী। সূরা আলে ইমরান 110। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এভাবে তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মতে পরিণত করা হয়েছে, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হতে পারেন। সূরা আল বাকারা 143। উপরের দুটি আয়াতের প্রথমটিতে আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান একটি শ্রেষ্ঠ উম্মত, তারা মানব জাতির কল্যাণ সাধন করবে, আর সে কল্যাণ হচ্ছে এই যে তারা মানব জাতিকে সৎ পথে চলার আদেশ দিবে এবং অসৎ পথ থেকে বিরত রাখবে। অর্থাৎ তারা অন্যান্য জাতির মতো দুনিয়ার বুকে নিজেদের ধন সম্পদ, ভোগ বিলাস ও সন্তান সন্ততি বাড়ানোর চিন্তায় ব্যস্ত থাকবে না, বরং দুনিয়াতে যত অমুসলমান রয়েছে তাদেরকে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলার আদেশ দিবে এবং নাফরমানির পথ থেকে ফিরিয়ে রাখবে। দ্বিতীয় আয়াতটিতে মুসলমানদের একটি মধ্যবর্তী উম্মত আখ্যা দিয়ে মানব জাতির প্রতি সাক্ষী বলে ঘোষণা করেছেন। অর্থাৎ তারা তাদের কথাবার্তা, চালচলন, ওঠা বসা, লেনদেন, বিয়ে শাদি, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির মারফত দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেবে যে ইসলামই একমাত্র সত্য পথ। সকল কাজেই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলার ফলে মুসলমানদের সমাজে সুখ, শান্তি ও কল্যাণ নাজিল হবে, আর তা দেখে দুনিয়ার অন্যান্য জাতিও ইসলামের পথে চলার জন্য আগ্রহী হয়ে উঠবে। এটাই সাক্ষী হবার অর্থ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবন ধরে এ সত্যেরই সাক্ষ্যদান করে গেছেন। পিতা, স্বামী, ভাই, প্রতিবেশী, চাকুরিজীবী, ব্যবসায়ী, সত্যের প্রচারক ইত্যাদি বিভিন্ন ভূমিকায় তিনি মানুষের জন্য উজ্জ্বল আদর্শ স্থাপন করে সাক্ষ্য রেখে গেছেন। মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করে ইসলাম কবুল করেছে এবং দুনিয়ার অমুসলমানদের সামনে সাক্ষ্য পেশ করা তাদের দায়িত্ব, তাই তারা মধ্যবর্তী উম্মত। এ দুটি আয়াত থেকে স্পষ্টভাবেই বোঝা গেল যে দুনিয়ার মানুষকে ইসলামের কল্যাণকর পথ দেখানো, সে পথে চলার নির্দেশ দান করা এবং ইসলাম বিরোধী পথ থেকে ফিরিয়ে রাখার দায়িত্ব মুসলমানদের। আর এ দায়িত্ব পালন করতে হলে তাদেরকেই আগে সম্পূর্ণরূপে আল্লাহ ও রসুলের অনুগত হতে হবে। এটাই হল মুসলমান উম্মাদের মূল দায়িত্ব। এ দায়িত্ব কিভাবে পালন করতে হবে তা স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তিনি সর্বপ্রথম মক্কার বুকে সত্যের বাণী প্রচার করতে শুরু করেন। তিনি নির্ভীকভাবেই ঘোষণা করেন যে লা শারিক আল্লাহর পথ ছেড়ে দিয়ে মানুষ যেভাবে জীবনযাপন করেছে তা ভ্রান্ত ও ক্ষতিকর। এ গোমরাহির পথ মানুষের সৃষ্টি। সমাজের ধূর্ত লোকেরা সাধারণ মানুষের উপর জুলুম ও শোষণ জারি রাখার জন্যই গোমরাহির পথ তৈরি করেছে। তিনি বলেন, সকল মানুষের জন্য কল্যাণের পথ হচ্ছে আল্লাহর বন্দেগী কবুল করে তারই আদেশ নিষেধ মেনে জীবনযাপন করা। স্বাভাবিকভাবেই সমাজের মুরব্বী ও নেতাগণ তার বিরোধিতা শুরু করে। প্রথমে ঠাট্টা তামাশা, উপেক্ষা ইত্যাদির মাধ্যমে তাকে দমিয়ে দেবার প্রয়াস পায়, তারপর অত্যাচার শুরু করে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র শঙ্কিত হননি। তিনি অটল মনোভাব নিয়ে সত্যের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করেন। ক্রমে সমাজ থেকে একজন দুজন করে চিন্তাশীল মানুষ তার ডাকে সাড়া দেন এবং মক্কার প্রায় সকল পরিবারেই দু একজন করে মানুষ আল্লাহর দীনের উপর ঈমান আনে। এ সময় বিরোধী মহল অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং স্বয়ং রসুলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আল্লাহর অনুমতিক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ মদিনায় হিজরত করে চলে যান। সেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্রের পত্তন করেন। অত্যাচারী দুশ্মনেরা এ নবগঠিত রাষ্ট্রটিকে সমূলে ধ্বংস করার জন্য বারবার আক্রমণ চালায়। রসুল খোদা ও তার প্রিয় সহচরগণ দুশ্মনদের সশস্ত্র আক্রমণের মোকাবিলা করেন। তাদের নিরলস প্রচেষ্টায় শুধু মদিনায় ইসলামী রাষ্ট্র টিকে থাকেনি, উপরন্তু সমগ্র আরব ভূমিতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়। রাষ্ট্র প্রতিষ্ঠার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের আইনের মাধ্যমে নেক কাজের আদেশ জারি ও অন্যায় কাজ বন্ধ করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, তাই মুসলমান উম্মতকেও কেয়ামত পর্যন্ত রসুলে খোদারই পদাঙ্ক অনুসরণ করে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি মুসলমানই ব্যক্তিগতভাবে এ দায়িত্ব পালন করতে বাধ্য। হযরত রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে তার কর্তব্য শক্তির সাহায্যে বাধা দান করা, যদি শক্তি না থাকে তাহলে মুখের সাহায্যে নিষেধ করা, এ শক্তির অভাবে অন্তরের সাথে ঘৃণা করা, আর এটি হচ্ছে মুসলমানদের দুর্বলতম অবস্থা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের শিক্ষক ও নেতা। আল্লাহ তাআলা তাকেই মানব জাতির জন্য পথ প্রদর্শক, শিক্ষক ও ইমাম হিসেবে প্রেরণ করেছেন। যে ব্যক্তি রসুলুল্লাহর আদর্শ সবচেয়ে বেশি অনুসরণ করবেন তাকেই ইমাম বা নেতা নির্ধারিত করে মুসলমান উম্মত দুনিয়ার মানুষকে নেকির পথ দেখানো ও অন্যায় পথ থেকে বিরত রাখার দায়িত্ব পালন করে যাবে। দ্বাদশ পরিচ্ছেদ, একামতে দিন, পৃষ্ঠা 76-80। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়াত এবং দীনে হক সহকারে পাঠিয়েছেন যেন তিনি এ দিনকে সকল বাতিল দিনের উপর বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করেন। আর এ বিষয়ে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। সূরা আল ফাতহ 28। দিন শব্দের অর্থ জীবনযাপনের পথ। আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে দুটি বিষয় সহ পাঠিয়েছেন, একটি হচ্ছে জীবনযাপনের সত্য ও সঠিক পথ, এ পথ ছাড়া আর যত পথ মানুষ তৈরি করে নিয়েছে সবগুলো মিথ্যা ও বাতিল। এ আয়াতে তাই আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তার রসুলের মাধ্যমে যে দিন নাজিল করেছেন তাই একমাত্র সত্য, আর এ দিন মোতাবেক জীবনযাপন করার উপযোগী হেদায়েতও ওই সাথেই দেয়া হয়েছে। এটি হল রসুলের আনীত দ্বিতীয় বিষয়। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনকে কি করবেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে রসুল এ দিনকে মানুষের রচিত সকল বাতিল ও অসত্য দিনের উপর বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তাহলে রসুল ও দিন নাজিল করার খোদাই উদ্দেশ্যই হচ্ছে দিনে হক বা সত্য জীবন ব্যবস্থাকে সকল অসত্য পথ ও মতের উপর বিজয়ী করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দায়িত্ব কিভাবে পালন করেছিলেন? রাসূলের নবুয়াতের 23 বছরের জিন্দেগি আমাদের এ প্রশ্নের জবাব। তিনি দ্বীনে হকের শুধু দাওয়াত বা প্রচার করেই নিজের কর্তব্য শেষ হয়েছে বলে মনে করেননি, বরং দাওয়াতের মাধ্যমে একজন দুজন করে খাঁটি মুমিন সংগ্রহ করে তিনি একটি জামাত, দল বা উম্মত গঠন করেন। পরে উম্মতের সহযোগিতায় বাতিল পন্থীদের বিরুদ্ধে সংগ্রাম ও জিহাদ চালিয়ে তাদের পরাজয় বরণ করতে বাধ্য করেন এবং আল্লাহর দিন বিজয় হিসেবে সমগ্র আরব ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দিন প্রতিষ্ঠিত হবার পর প্রতিটি মানুষই আল্লাহর মর্জি মোতাবেক চলার সুযোগ পায়। তারা তখন শুধু হুকুম মাফিক নামাজ রোজাই করেনি, পরন্তু স্বামী স্ত্রীর পারস্পরিক ব্যবহার, মাতা পিতার সাথে সন্তানের আচরণ, প্রতিবেশীর সাথে ওঠা বসা, বেচাকেনা, লেনদেন, বিয়ে শাদী, মামলা মোকদ্দমা, বিচার শাসন ইত্যাদি সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম জারি করে দেন এবং বাতিল দিন ঘরের কোণে আশ্রয় নিতে বাধ্য হয়। একটু গভীরভাবে চিন্তা করলে সকলেই বুঝতে পারবে যে দিনকে কায়েম করার অন্য কোনো অর্থই হতে পারে না, কারণ আল্লাহর দেয়া সত্য দিন মানুষের আইনের অধীনে থাকতে পারে না বা তা শুধু নামাজ, রোজা ও বিয়ে শাদীর মতো কয়েকটা অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকতে পারে না। আল্লাহর দিন যদি শ্রেষ্ঠই হয়ে থাকে তাহলে তা জীবনের সকল ক্ষেত্রে কার্যকর থাকতে হবে। আল্লাহর আইন থাকবে শুধু মসজিদে, আর বাতিল আইন দখল করে থাকবে সুপ্রিম কোর্ট, আইন পরিষদ ও রাষ্ট্রভবন। এটা কি করে সম্ভব হতে পারে? আল্লাহ এ ধরনের ভাগ বাটোয়ারায় রাজি নন। তার আদেশ হচ্ছে তারই দিন মানব জীবনের সকল দিক ও বিভাগে বিজয়ী হবে, অন্যথায় সত্যিকারভাবে কখনো এ দিন মানা হবে না। মনে করুন একজন বিচারপতি ব্যক্তি জীবনে খুবই ধার্মিক, তিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি পান যে আল্লাহ সুদের ভিত্তিতে সকল প্রকার লেনদেন হারাম করেছেন। বিচারপতি আল্লাহর এ আদেশকে কল্যাণকর বলে বিশ্বাসও করেন। কোরআন তেলাওয়াত শেষ করে বিচারপতি সাহেব আদালতে যান, সেখানে দেশের প্রচলিত আইনে সুদখোরের পক্ষে রায় দিতে বাধ্য হন। তিনি ব্যক্তি জীবনে সুদকে শোষণ, জুলুম ও হারাম বলে বিশ্বাস করা সত্ত্বেও মামলার রায় দিতে গিয়ে আল্লাহর হুকুমের বিপরীত রায় দেন, কারণ দেশের আইন মাফিক রায় দিতে তিনি বাধ্য। তার ব্যক্তি জীবনের আকিদা বিশ্বাস আইনের নিচে চাপা পড়ে যায়। তাই শুধু ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে আল্লাহর আইন পূর্ণাঙ্গভাবে মানা যায় না যদি দেশের আইনও আল্লাহর আইন মোতাবিক না হয়। এই জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে দ্বীনে হকের প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব উত্তমরূপে পালন করে গেছেন। মুসলমান উম্মতকেও আল্লাহ তাআলা ওই একই দায়িত্ব দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন তারই পরিচালনায় মুমিনরা এই দায়িত্ব পালন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করার পর এ দায়িত্ব সরাসরি মুসলমান উম্মতের উপর এসে পড়েছে। সূরা আলে ইমরানের পূর্বে উল্লেখিত আয়াতটিতে আল্লাহ তাআলা তোমরা শ্রেষ্ঠ উম্মত থেকে নেকির আদেশ জারি করো ও অন্যায় থেকে বিরত রাখো, এবং সূরা আল বাকারার যে আয়াতটি আগে উল্লেখ করা হয়েছে সেখানে মুসলমানদেরকে মধ্যবর্তী উম্মত আখ্যা দিয়ে ওই দায়িত্বই অর্পণ করেছেন। একামতে দিন বা দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সহজ কাজ নয়, কেননা যারা বাতিল দিন প্রতিষ্ঠিত করে রেখেছে তাদের কায়েমি স্বার্থ এ ব্যবস্থার সাথেই জড়িত। তাই তারা শান্তিপূর্ণ উপায়ে দিন প্রতিষ্ঠার পথে বাধা ও ফেতনা সৃষ্টি করে থাকে। তাদের বাধাদান ও ফেতনা ফাসাদের ভয়ে ভীত হয়ে গেলে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না ফিতনা সম্পূর্ণভাবে মিটে যায় এবং একমাত্র আল্লাহর দিনই অবশিষ্ট থাকে। সূরা আল বাকারা 193। সূরা আত তাওবার 29 নং আয়াতে আরো স্পষ্ট ভাষায় আল্লাহতালা এরশাদ করেছেন, আহলে কিতাবের মধ্য থেকে যারা আল্লাহ ও পরকালের প্রতি পূর্ণ ঈমান আনেনি, আল্লাহ ও রসুল যা যা হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম বিবেচনা করে না এবং দীনে হককেই জীবনযাপনের একমাত্র পথ হিসেবে গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না তারা নিজ হাতে জিজিয়া কর দিয়ে রাষ্ট্রের অধীনতা স্বীকার করে নেয়। সূরা আত-তাওবা 69। এ আয়াতে যাদের বিরুদ্ধে লড়তে বলা হয়েছে তারা হল ক, যারা আল্লাহ ও পরকালের প্রতি পূর্ণরূপে ইমান আনেনি, খ, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম বিবেচনা করে না অর্থাৎ হালাল করে নিয়েছে, গ, দীনে হক বা ইসলামকে যারা জীবনের একমাত্র চলার পথ হিসেবে গ্রহণ করেনি। আল্লাহ ও পরকালে পূর্ণ বিশ্বাসী ব্যক্তি, দল বা উম্মত দুনিয়াতে যত কাজই করে তা করার আগে আল্লাহ ওই সব কাজ সম্পর্কে কি কি হুকুম দিয়েছেন তা জেনে নেয় এবং তদনুসারেই করে, কেননা আল্লাহর নাফরমানির প্রতিফলস্বরূপ পরকালের কঠোর শাস্তিকে তারা ভয় করে। যারা আল্লাহ ও পরকালে ঠিকভাবে বিশ্বাস করে তারা কখনো খোদার নাফরমানি ও অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি বা দল অন্যায় কাজে লিপ্ত হয় এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করে তারা পরকালের কঠোর সাজার ভয় করে না বা পরকালে বিশ্বাস করে না। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি, ডাকাতি, খুন, লুণ্ঠন, ব্যভিচার, সুদ, ঘুষ, শরাব ইত্যাদি যা যা হারাম করেছেন ইমানদারগণ তা হারাম বিবেচনা করে, কিন্তু যারা ওসব হারাম কাজে লিপ্ত হয় তারাই আল্লাহ ও রসুলের সীমা লঙ্ঘন করে। দীনে হক বা ইসলামকে জীবনের চলার পথ হিসেবে গ্রহণ না করার অর্থ এই যে তারা দীনের মৌখিক প্রশংসা করে, দীনের তাবলিগও করে, কিন্তু তাদের বাস্তব জীবনে এ দীনের বিধিনিষেধ মেনে চলে না। তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, আইন আদালত ইত্যাদি ক্ষেত্র থেকে দীনে হক নির্বাসিত। এসব লোকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না তারা রাষ্ট্রের অধীনতা স্বীকার করে নেয় এবং জিজিয়া কর প্রদান করে ইসলামী রাষ্ট্রের অনুগত নাগরিক হয়ে বাস করতে রাজি হয়। তারা ইসলাম গ্রহণ করলে মুসলমান উম্মতের মধ্যে সামিল হয়ে সত্য দিন প্রতিষ্ঠার চেষ্টা তৎপরতায় সামিল হয়ে যেতে পারে, আর যদি ইসলাম কবুল না করে অন্য ধর্ম পালন করতে চায় তাহলে জিজিয়া কর দিয়ে আনুগত্য স্বীকার করে নেবে। তাহলে এ আয়াত থেকে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে দীনে হককে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম বা জিহাদ করা ফরজ। তাই মুসলমান যে দেশেই বাস করবে সেখানে আল্লাহর দীনকে বিজয়ী শক্তি হিসেবে কায়েম করার জন্য সংগ্রাম অব্যাহত রাখবে, আর এ সংগ্রামে ব্যর্থ হলে অথবা ইসলামী আইন কানুনকে রাষ্ট্রের মাধ্যমে জারি করার সম্ভাবনা সম্পর্কে নিরাশ হলে সে দেশ থেকে হিজরত করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা নিজেদের প্রতি অত্যাচার করছিল তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাবে বলবে, আমরা এ দেশে দুর্বল ও অবনত অবস্থায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর দুনিয়া কি এ পরিমাণ প্রশস্ত ছিল না যে তোমরা অন্যত্র হিজরত করতে পারো? এদের ঠিকানা জাহান্নাম, আর তা খুবই মন্দ স্থান। সূরা আন-নিসা 97। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে মুসলমান যদি তার ইমানের কারণে কোনো দেশে দুর্বল ও অসহায় অবস্থায় অবনত জীবনযাপন করতে বাধ্য হয় তাহলে তাদের সে দেশ থেকে হিজরত করতে হবে, অন্যথায় দীনকে এভাবে দুর্বল ও কোণঠাসা করে রাখার খোদাদ্রোহী প্রচেষ্টাকে প্রশ্রয় দান করার কারণে তারা দোজখের বাসিন্দা হবে, যদিও তারা ইমানদার ছিল কারণ তারা ইমানের দাবি পূরণ করেনি। ইমানের দাবি হল এই যে মুসলমান আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, দীনে হককে নিয়ে দুর্বল ও বাতিলের পদানত হয়ে জীবনযাপন করবে না, আর তা যদি করতে অক্ষম হয় তাহলে এমন কোনো স্থানে হিজরত করে চলে যাবে যেখানে গিয়ে আল্লাহর বিধিনিষেধ মোতাবেক জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি হবে না। ত্রয়োদশ পরিচ্ছেদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, পৃষ্ঠা 81, 82, 83। জিহাদ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রাণপণ শক্তিতে চেষ্টা করা। ইসলামী জিহাদকে কোরআনের পরিভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে জিহাদ বলা হয়েছে। প্রতিটি মুসলমানই এক একজন মুজাহিদ। তাওহিদের বিপ্লবী বাণীর মাধ্যমে মুসলমান ঘোষণা করে, আমি আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব মানি না। মানুষের উপর যারা প্রভুত্ব কায়েম করার খায়েশ রাখে তারা এ ঘোষণা শোনা মাত্রই খেপে যায়, কারণ কালেমায় তাওহিদের বাণী প্রচারিত হলে এবং মানুষ শুধু আল্লাহর বন্দিগি করতে প্রস্তুত হয়ে গেলে স্বার্থপর মহলের সকল কারসাজি ধরা পড়ে যাবে। তারা নানা ছলছুতা ও মুখরোচক বুলির আড়ালে মানুষকে শোষণ করার সুযোগ থেকে বঞ্চিত হবে। কখনো দেশ ও জাতির সেবায় নাম নিয়ে, কখনো গরিব ও শ্রমিকদের বন্ধু সেজে, আর কখনো বিশেষ ভাষা ও গোত্রবর্ণের পক্ষ অবলম্বন করে সাধারণ মানুষকে শোষণ করার ফাঁদ পেতে রাখে সমাজের ধূর্ত শ্রেণীর তথাকথিত জনদরদী নেতারা। আল্লাহর দেয়া নিরপেক্ষ ও শান্তিপূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠার নাম শোনা মাত্রই তারা ঘাবড়ে যায়। এজন্য এ আন্দোলনের পথে অন্তরায় সৃষ্টির ঘৃণ্য কলা কৌশল অবলম্বন করে। প্রথমত, এসব ঠাট্টা বিদ্রোপ করে উড়িয়ে দেবার ব্যর্থ প্রয়াস পায়। যদি এ পন্থায় কালেমায় তাওহিদের প্রচার ও প্রসার বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে ইমানদার লোকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করে জনগণকে খেপিয়ে তোলে এবং নানাবিধ জঘন্য উপায় তাদের উপর নির্যাতন চালায়। এদিকে ইসলামের কল্যাণকারিতা বুঝতে পেরে দু একজন করে সমাজ সচেতন ব্যক্তি এই আন্দোলনে যোগদান করতে থাকে, ফলে বিরোধী মহলের ক্রোধ আরও বেড়ে যায়। তারা অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দেয়। একজন মুমিন তখন দেখতে পায় যে তারা চারিদিকে বাতিল শক্তির ঘৃণ্য ষড়যন্ত্রের জাল সম্পূর্ণরূপে তাকে ঘিরে ফেলেছে। তাই মুমিনের পক্ষে এ জাল ছিন্ন করে সামনে এগিয়ে যাবার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এ জন্যই তাকে জিহাদ শুরু করতে হয়। আল্লাহ তাআলা বলেন, মুমিনের পরিচয় হচ্ছে এই যে তারা আল্লাহ ও রসুলের প্রতি ইমান আনে, তারপর কোনো প্রকারের সন্দেহে লিপ্ত হয় না এবং তারা তাদের জান প্রাণ ও ধন সম্পদ নিয়োজিত করে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে জিহাদ করে। তারাই খাঁটি ইমানদার। সূরা আল হুজরাত 15। এ আয়াতে খাঁটি ইমানদারদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এ তিনটি হল, ক, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ইমান, খ, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া দিন মোতাবেক জীবনযাপন করি ইহ ও পরকালের কল্যাণ লাভ করা যাবে, এ বিষয়ে মনে কখনো কোনো সন্দেহ প্রবেশ করতে না দেয়া, আর গ, ধন সম্পদ ও যান প্রাণ নিয়োগ করে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ চালিয়ে যাওয়া। এ তিনটি কাজ যারা করে তারাই খাঁটি ইমানদার, স্বয়ং আল্লাহ তালাই তা ঘোষণা করেছেন। কাজী এ তিনটির কোনো একটি কাজও যারা করে না তারা খাঁটি ইমানদার নয়। অন্যত্র আল্লাহ তালা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তালা বেহেশতের বিনিময়ে মুমিনের যান প্রাণ ও ধন সম্পদ খরিদ করে নিয়েছেন। তাই মুমিনরা আল্লাহর পথে জিহাদ করে এবং জিহাদ করতে গিয়ে হত্যা করে অথবা নিজেদেরই প্রাণ বিলিয়ে দেয়। সূরা আত-তাওবা 111। মুমিন পরকালে বেহেশত লাভ করার জন্য আগ্রহী, আর বেহেশত লাভ করতে হলে ইমান আনার পর থেকে নিজের দেহ ও ধন দৌলত নিজের ইচ্ছামতো ব্যবহার না করে আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করতে হয়। আল্লাহ চান যে তার দেয়া যান প্রাণ ও ধন সম্পদ তারই দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হোক। আল্লাহর এ মর্জি পূরণ করার জন্য মুমিন দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি দিয়ে জিহাদ শুরু করে। জিহাদে যদি প্রাণ চলে যায় তাহলে মুমিন মনে করে তার জীবন সার্থক, কেননা আল্লাহরই দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দান করা হল। আর জীবন দান করতে গিয়ে জীবন সংহার করার দরকার হলে তাও করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পূর্বে যে নবীগণ কোন উম্মতের প্রতি উত্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকেরই কিছু যোগ্য সাথী ও সহকর্মী ছিলেন। তারা নবীদের প্রদর্শিত পথে চলতেন এবং তাদের হুকুম পালন করতেন। তারপর অযোগ্য উত্তরাধিকারীগণ তাদের স্থান দখল করে। তারা মুখে যা দাবি করত সে অনুযায়ী কাজ করত না, আর যে কাজ করতে তাদের আদেশ দেয়া হয়নি সেসব কাজ করত। যারা এসব লোকদের বিরুদ্ধে হাতের শক্তির সাহায্যে সংগ্রাম করেছে তারাও মুমিন, আর যারা তাদের বিরুদ্ধে মুখের সাহায্যে সংগ্রাম করেছে তারাও মুমিন, আর যারা অন্তরের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তারাও মুমিন, কিন্তু এতটুকু কাজও যারা করে না তাদের বিন্দুমাত্র ঈমান নেই। মুসলিম, নবীর উম্মত যখন পথভ্রষ্ট হয়ে যায় তখন তারা মুখে ইসলাম মেনে চলার দাবি করে কিন্তু কাজ করে ইসলামের উল্টা, আর যেসব কাজ করতে নিষেধ করা হয়েছে সেসব কাজে তাদের উৎসাহ বেড়ে যায়। এ ধরনের লোকেরাই ইসলামের বেশি ক্ষতি সাধন করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এ জাতীয় লোকদের বিরুদ্ধে খাঁটি ইমানদারগণ সংগ্রাম করবে, কখনো তাদের সাথে আপোষ করবে না। এ কাজে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে অন্তরে ঘৃণা সৃষ্টি করা। মন্দ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি ব্যতীত রেখে এর বিরুদ্ধে সংগ্রাম করা যেতে পারে না। অন্তরে ঘৃণা সৃষ্টি হলে মুখ খুলে যায়, তখন মুমিন মুখের সাহায্যে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়াস পায়। এভাবে প্রচার কার্য চালানোর ফলে মুমিনদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য স্থাপন ও শক্তি সঞ্চয় করা সম্ভব হয়। অবশেষে শক্তি প্রয়োগ করে ইসলামের বিরোধিতা প্রতিরোধ করা যায়। মোদ্দা কথা, ইসলাম বিরোধিতার মুখে নিষ্ক্রিয়তা ও নীরবতা অবলম্বন করে ঈমান রাখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জাতীয় লোকদের অন্তরে বিন্দুমাত্র ঈমানও থাকে না। প্রশ্ন হচ্ছে, কেন জিহাদের জন্য এত কড়াকড়ি আদেশ? এর উত্তর হচ্ছে এই যে, খোদাদ্রোহী, শোষক ও জালিমরা যুগে যুগে নানা ফন্দি এঁটে সাধারণ মানুষের উপরে তাদের কায়েমি স্বার্থ বহাল রাখার প্রয়াস পায়। তাদের বিনা বাধায় শোষণ ও জুলুম চালিয়ে যেতে দিলে মানব সমাজে কোনোদিনই সুখ ও শান্তি আসতে পারে না। সাধারণ মানুষকে গোলামের জিঞ্জিরে আষ্টেপৃষ্ঠে বেঁধে তারা প্রভুত্বের গদিতে চড়ে বসে। অতীত ইতিহাসে এ জাতীয় লোকদের ঘৃণ্য কার্যকলাপের উল্লেখ রয়েছে। সত্য কথা এই যে, মানব সমাজে যত অশান্তি, ভাঙ্গন ও বিপর্যয় দেখা দিয়েছে তার মূলে রয়েছে আল্লাহর নাফরমান স্বৈরাচারী সমাজপতি, নেতা ও শাসক গোষ্ঠী। আল্লাহতালা তাই এরশাদ করেছেন, যদি তা অর্থাৎ জেহাদ না করো তাহলে সমগ্র পৃথিবীতে অশান্তির আগুন জ্বলে উঠবে এবং বিরাট ভাঙ্গন ও বিপর্যয় সৃষ্টি হবে। সূরা আনফাল 73। এ আয়াত থেকে বোঝা যাচ্ছে মানব সমাজকে অত্যাচারী শাসক ও প্রভুত্ব স্থাপনা বিলাসীদের হাত থেকে নিরাপদ সুখ শান্তিতে বাস করার সুযোগ দানের জন্যই জিহাদের প্রয়োজন। অন্যত্র আল্লাহতালা বলেছেন, তোমরা কেন আল্লাহর পথে দুর্বল মানুষদের রক্ষার জন্য জিহাদ করছ না, অথচ তাদের পুরুষ, স্ত্রীলোক ও ছোট ছোট সন্তানেরা বলছে, হে আল্লাহ, আমাদের এ স্থান থেকে বের করে নিয়ে যাও, এখানকার শাসকেরা জালিম। সূরা আন-নিসা 75। এ আয়াতে অত্যাচারী শাসকদের দ্বারা নির্যাতিত বান্দাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তাগিদ করেছেন। মোদ্দা কথা, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ অপরিহার্য, আর ইনসাফ, শান্তি, সুখ ও কল্যাণ লাভ করার জন্য দিনের প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই। মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্যবিধ পন্থায় মানব সমস্যা সমাধানের যেসব পন্থা ও মতবাদের জন্ম দিয়েছে সেগুলো অশান্তি ও দুঃখ কষ্টের মাত্রা বাড়িয়েছে মাত্র। একমাত্র ইসলামই মানুষকে ইহকাল ও পরকালের পূর্ণ সুখ ও শান্তি বিধান করতে পারে। চতুর্দশ পরিচ্ছেদ, বর্তমান অবস্থা ও মুসলমানদের কর্তব্য। পৃষ্ঠা 85, 86 ও 87। বর্তমান দুনিয়ায় মুসলমানরা সংখ্যায় নগণ্য নয়। অনেকগুলো স্বাধীন মুসলিম রাষ্ট্র রয়েছে, তৈল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য সবগুলোই মুসলিম দেশ এবং সেগুলো পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল দখল করে রয়েছে। তথাপি মুসলমানদের আজ চরম দুরবস্থা। দুনিয়ায় তাদের কোথাও কোনো গুরুত্ব নেই। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোর বুকে অভিশপ্ত ইহুদিরা জবরদস্তি ইসরায়েল রাষ্ট্র কায়েম করে মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অসংখ্য মুসলমান বেদিন ইহুদিদের হাতে নিহত হয়েছে। প্যালেস্টাইনের লক্ষ লক্ষ মুসলমান অধিবাসী নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে বছরের পর বছর আশ্রয় প্রার্থীর জীবন যাপন করছে। ইথিওপিয়ার ইরিট্রিয়ায় মুসলমানদের উপর অমানসিক নির্যাতন চলছে। আজ মুসলমানদের খাদ্য অভাব, তাদের পরিধানের বস্ত্র নেই, নেই থাকার মতো বাসস্থান, রোগে তাদের চিকিৎসা নেই, সন্তান সন্ততিদের জন্য উপযুক্ত শিক্ষার বন্দোবস্ত নেই। তারা আজ ইরানি, তুরানি, পাঞ্জাবি, সিদ্ধি প্রভৃতি জাতিতে বিভক্ত হয়ে শতধা বিচ্ছিন্ন। তাদের মধ্যে শুধু ঐক্যেরই অভাব নয়, সদ্ভাবেরও অভাব রয়েছে। ইসলাম ও মুসলমানদের ঘোর শত্রুদের ইঙ্গিতে আজ তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করে দুর্বল থেকে অধিকতর দুর্বল ও পরাশ্রয়ী হতে বাধ্য হচ্ছে, আর ইসলামের দুশ্মনেরা দিব্যি সুখে মুসলমানদের মাথার উপর ক্ষমতার ডান্ডা ঘুরাচ্ছে। এক কথায়, বর্তমান দুনিয়ায় মুসলমানদের মতো লাঞ্ছিত ও দুর্দশাগ্রস্ত কোনো জাতি নেই, অথচ তাদেরই ঘরে রয়েছে আল্লাহর পবিত্র কালাম। প্রতিদিন তারা এ কালাম তেলাওয়াত করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই পথ প্রদর্শক। সকল মুসলমানই দাবি করে যে তারা আল্লাহ ও রসুলের প্রতি ইমান রাখে এবং কোরআন ও সুন্নাতকেই হেদায়েতের উৎস বলে স্বীকার করে। তবুও তাদের দুর্দশা কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার ও সৎকর্মশীলদের তিনি দুনিয়ার খেলাফত দান করবেন। এই কি খেলাফতের নমুনা? দুনিয়ার মানুষকে নেকি ও কল্যাণের পথ দেখানোর দায়িত্ব যাদের, তারা অন্যকে পথ দেখানো তো দূরের কথা, নিজেরাই ইসলাম বিরোধীদের পক্ষপুটে আশ্রিত কেন? তাহলে আল্লাহর ওয়াদা গেল কোথায়? একটু গভীরভাবে নিজেদের বর্তমান অবস্থা যাচাই করলেই আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে পাব। আজ বিপুল সংখ্যক মুসলমান কালেমায়ে তাইয়েবা পর্যন্ত জানে না, এমনকি নামাজ, রোজা ও আল্লাহর বন্দিগি করার কোনো তাগিদও তাদের মনে নেই। মুসলমান হিসেবে তারা যে অন্যান্য মানুষের চেয়ে একটা পৃথক উম্মত, এ কথা তারা ভুলে গেছে। হালাল হারাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। মিথ্যা সাক্ষ্য দেয়া, চুরি, ডাকাতি, লেনদেনে ছলচাতুরি, মালপত্র বিক্রয়ের সময় ওজনে কম দেয়া ইত্যাদি সকল প্রকারের অপরাধেই মুসলমানদের লিপ্ত দেখতে পাওয়া যায়। জেলখানায় মুসলমান চোর, মুসলমান ডাকাত ইত্যাদি রয়েছে, অথচ মুসলমান চুরি করতে পারে না, চুরি বন্ধ করা তার কাজ। মুসলমানদের নাম ধারণ করে আমরা ইসলাম বিরোধী কাজে লিপ্ত রয়েছি। মুসলমান হয়ে এসব অপরাধমূলক কাজ করা যে শক্ত গুণা তা আমরা ভুলেই গেছি। এটা তো গেল সাধারণ অশিক্ষিত লোকদের কথা। শিক্ষিত ও নেতৃস্থানীয় মুসলমানদের অবস্থা আরও দুঃখজনক। তাদের সাজ পোশাক, ওঠা বসা, চলাফেরা, শিক্ষা দীক্ষা, সাহিত্য সংস্কৃতি সব কিছুই বিজাতীয় ও বিধর্মীদের নিকট থেকে ধার করা। তাদের মধ্যে এমন অনেক লোকও আছেন যারা ইসলামের নামে ঠাট্টা বিদ্রোপ করে, অথচ তারা মুসলমান সমাজের গণ্যমান্য ব্যক্তি। সুদ ও ঘুষের ভিত্তিতে লেনদেন করাকে তারা কোনো অন্যায় বিবেচনা করে না। তারা শরাব পানে অভ্যস্ত। এক শ্রেণীর শিক্ষিত লোকেরা তাদের স্ত্রী কন্যাদের সম্পূর্ণরূপে বেপর্দা করে দিয়েছে। মুসলমান যুবতীগণ প্রকাশ্য মঞ্চে নাচ গান করে, যুবক যুবতীগণ প্রকাশ্য ও অবাধে মেলামেশা করার ব্যবস্থা করে নিয়েছে। ইসলামের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শাসননীতি সবই বদ। তদস্থলে ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, চীন ইত্যাদি দেশের অনুকরণ করেও মুসলমানি বহাল আছে। মুসলমানকে আল্লাহতালা দায়িত্ব দিয়েছিলেন দুনিয়ার মানুষকে ইসলামের সরল ও শান্তির পথ দেখানোর, অথচ আমরা ইসলামকে দুনিয়ার লোকদের নিকট তুলে ধরার কোনো চেষ্টাই করছি না। নিজেরা ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে বিশ্ববাসীকে যেন ডেকে বলছি, এ যুগে ইসলাম অচল, তাই আমরা মুসলমান হয়েও ইসলাম মোতাবেক জীবনযাপন করছি না, অর্থাৎ আমরা ইসলামের বিপক্ষে সাক্ষী দিচ্ছি। এমতো অবস্থায় আমরা আল্লাহ তাআলার নিকট থেকে কি আশা করতে পারি? একদিকে আমরা দাবি করি যে কোরআন আল্লাহর কিতাব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুল, অথচ আমরা নিজেরাই জানি না বা জানার চেষ্টাও করি না যে আল্লাহ ও রসুল আমাদের কি কি কাজ করতে বলেছেন, কোন কোন কাজ করতে নিষেধ করেছেন তাও আমাদের জেনে নেয়ার আগ্রহ নেই। আমরা কিছুটা মুসলমানদের মতো আচরণ করি, আবার কোনো কোনো বিষয় হিন্দু, খ্রিস্টান ও নাস্তিকদেরও অনুসরণ করি। একই সাথে দুটি বিপরীত মুখে চলার চেষ্টা করার মতো বোকামি আর কিছুই নেই, অথচ এ বোকামি আমরা করে যাচ্ছি। এ অবস্থা চলতে থাকলে আল্লাহর ঘোষণা মোতাবেক দুনিয়ার জীবনে আমাদের লাঞ্ছনা, অপমান ও দারিদ্র্যের আজাব ভোগ করতে হবে এবং আখেরাতে কঠোর শাস্তি তো রয়েছেই, তাই আজ আমাদের চিন্তা করা দরকার, যদি আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে ও মুসলমান রূপেই মরতে চাই, তাহলে ইসলামকে জানতে হবে এবং আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে হবে। নিজেরা মুসলমান হয়ে নিজেদের সন্তান সন্ততিকে মুসলমান হবার সুযোগ দান এবং নিজেদের সমাজ ও দেশকে আল্লাহ ও রসুলের মর্জি মোতাবেক পরিচালনার জন্য কঠোর শপথ গ্রহণ করতে হবে। আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের এবং আমাদের বংশধরদের মুসলমান হয়ে বাঁচার ও মুসলমান রূপে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন।